This track was downloaded from FusionBD.com.
Cormani, boy.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিদিন। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার চুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়। হন্টেড বাই ব্রাউন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ডরের 64তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কিবরিয়া। আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। অন দ্য স্পট থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছে সুমন ও রেহান এবং সাউন্ডে কাজ করেছেন লোবান। আজকে তিনজন অতিথিকে নিয়ে ডরের 64তম পর্বের যাত্রা শুরু হচ্ছে, হুইচ ইজ হন্টেড বাই ব্রাউন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমাদের সাথে থাকবেন অনিক, সোহান এবং হৃদয়। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকের জীবনে ঘটে যাওয়া অধিভৌতিক ঘটনাগুলো শুনব। প্রিয় শ্রোতা, ডর যারা নিয়মিত শোনেন তারা জানেন বাংলাদেশের রেডিওর ইতিহাসে এটি প্রথম অনুষ্ঠান যে অনুষ্ঠানটি বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচেতে ঘটে যাওয়া হন্টেড প্লেস ভিত্তিক এবং বিভিন্ন জায়গায় গিয়ে আমরা সেই সব জায়গার আবহাওয়াগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকেও তার কোনো ব্যতিক্রম হচ্ছে না। আজকের যে পর্বটি আপনারা এখন শুনতে যাচ্ছেন সেটি আমরা ধারণ করেছি গত সপ্তাহে উজানচরে, এবং উজানচরের অনেক পুরনো একটা বটগাছ তলায় এই অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে মাঝরাতে। অনুষ্ঠানের শুরুতেই সুমন এবং রেহানের কাছ থেকে সে স্পটে যাওয়ার কিছুটা সাউন্ড বাইট আপনাদেরকে আমরা শোনাব এবং তারপর আমরা অনুষ্ঠানের মূল পর্বে ধীরে ধীরে প্রবেশ করব।
ওখানে পৌঁছে দেন আমাদের একটা ফেরি পার করতে হবে, তারপরে আমরা মোটামুটি স্পটের এখানে পৌঁছাবো।
বাংলা করতে চাই গুলের স্থান অর্থাৎ ফুলের বাগান, কোথায় একটা ফুল একটু দেখি আশেপাশে, অনেক ফুল নাই।
যাই হোক, চল গাড়িতে উঠি, তারপর কথা হবে।
চল,
ঢাকা থেকে আমরা প্রথমে পৌঁছাই 2500-এর করইতলা নামক এক জায়গায়। সেখান থেকে উঠে যাই আমরা ফেরিতে।
অনেকদিন পরে আসলে ফেরিতে উঠলাম। ফেরিতে উঠতে ভালোই লাগে, মানে
ভালো লাগে,
লাইক জাহাজের উপরে আরেকটা জাহাজ।
কপাল ভালো, বুঝছো? কারণ এইখানে যতটুকু আমি জানি যে গাড়ি যদি খুব বেশি এটা না জমে তাহলে ফেরি ছাড়তে অনেক লেট করে। তো আজকে কপাল ভালো, আমরা আসার সাথে সাথে অনেকগুলো গাড়ি ছিল, কারণের সাথে সাথে আমরা পেয়ে গেছি। তো যাই হোক, চল এবার
এবার কি করবি, এবার কি হাঁটাহাঁটি
হাঁটবো না আমরা, জাস্ট ফেরি থেকে নেমেই আমরা সিএনজি পাবো। সিএনজি নিয়ে আমরা সরাসরি স্পটে পৌঁছে যেতে পারবো। এবং বাই দ্য ওয়ে, ফেরিতে যখন তুই কথাই বলছিস একটু তোকে জানাই দিই, তুই তো জানিস আজকে আমরা যে জায়গাটাতে যাব এটা হচ্ছে উজানচর নামক একটা গ্রাম আছে।
আচ্ছা,
এই করইতলা থেকে পার হয়ে যেতে হবে এবং ওখানে কিছু বটগাছ আছে।
আচ্ছা,
তাও একটা লঞ্চ ঘাটের পাশে এবং খেলার একটা মাঠ আছে। সো এই বটগাছগুলোকে নিয়ে কিছু কথিত বিষয় আছে, যেই জন্যই আজকে আমাদের ওখানে
যাওয়া। দ্যাটস ওয়াই উই আর গোইং देयर। যাই হোক, জেনে ফেললাম, আরো ডিটেইলস কি আমরা জানবো দোস্ত? পরে
পরে অবশ্যই ডিটেইলস জানবো।
অলরাইট, দেন লেটস মুভ। ফেরি থেকে নেমে সিএনজি নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাই আমাদের আজকের স্পট উজানচরে।
ওকে, অবশেষে পৌঁছে গেলাম।
ইয়াপ, Well, ডর মানেই ভয়, আর ভয় মানে ভয়ের কিছু অভিজ্ঞতা, আর সেই অভিজ্ঞতাগুলো নিয়ে অনেক অতিথি আমাদের সাথে আসে কথা বলতে, তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে। আজকেও এসেছে আমাদের সাথে বেশ কয়েকজন। সুমন দোস্ত, আজকে আমরা কার সাথে ফার্স্টে কথা বলবো?
আমরা ফার্স্টে কার সাথে কথা বলবো সেটা বলতে পারছি না, তবে আমার মনে হয় কিছু স্টোরি আমি যেটা ডট টিম এর কাছে শুনেছিলাম সেখান থেকে আমার মনে হচ্ছে যে একটা স্টোরি যেটা শুনলে অনেকের কাছেই পছন্দ হবে।
আচ্ছা,
সো ওই ধরনের কোন একটা স্টোরি দিয়ে শুরু করি আজকে।
ওকে,
সেটা হচ্ছে আপনার পরিচয়টা একটু আপনার কাছ থেকে জেনে নিই।
আমি অনেক বিশ্বাস রামপুরা থেকে আসছি। আমার স্টোরিটা হচ্ছে আমার গ্রামের বাড়ির।
খুবই
বিখ্যাত একজন ডিরেক্টর বাংলাদেশে, এবং যার
এখন কাজ চলছে রাজা ফুড 20।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
কাস্টিং শাকিব খান, অপু বিশ্বাস, অমিতা হাসান।
যাই হোক, দর্শনের আগে আমরা একটু অন্য জগতে চলে গেলাম।
হ্যাঁ, আসলে অন্য জগতে চলে গেলাম, এবং আশা করছি যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে যখন অনেক ভাই ডিরেক্টর হবে তখন সেই মুভির নাম হবে ডর, আর নায়ক থাকবে দুজন।
আমার ইচ্ছাও আছে যে আমি হরর ফিল্ম নির্মাণ করব।
ওকে, যাই হোক, চামচামে এই সুযোগে একটু ভবিষ্যতে চিন্তা ভাবনা করে রাখলাম আর কি। কথা দিচ্ছেন তো?
হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, যাই হোক, তো অনেক ভাই, আমরা ডট টিমের কাছে যে ঘটনা শুনেছি, আপনার যে কিছু এক্সপিরিয়েন্স আছে, আমার কাছে মনে হয়েছে যে এক্সপিরিয়েন্স গুলো যারা শুনবে খুবই মানে একটু অন্য ধরনের একটু এক্সপিরিয়েন্স, এবং আপনি খুব ভালো করে বলেন, সেই জন্য সবাই বুঝতে সুবিধা হবে প্রত্যেকটা ঘটনা, যেটা সবাই ভিজুয়ালাইজ করতে পারবে। তো আমরা শুরু করি যে আপনি প্রথম কোন স্টোরিটা আমাদের সাথে শেয়ার করতে চান?
প্রথম স্টোরি যেটা হচ্ছে আমার রেকর্ড পাঠিয়েছিল সেই স্টোরিটা, সেই পুকুরের একটা,
যেটা শুনে আপনাকে কল করা হয়েছিল।
হ্যাঁ হ্যাঁ।
ওকে,
সেই ঘটনাটা হচ্ছে 2005 সালের ফেব্রুয়ারি মাস, তখন আমি ক্লাস 9 এ পড়ি। আমার গ্রামের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ, আর আমার গ্রামের নাম হচ্ছে কালীভিটা।
আচ্ছা,
আমি ছোটবেলাতে দেখে আসছি, মানে বাবা পারিবারিক ভাবে হচ্ছে মাছের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। আমাদের ওইটা অঞ্চলটা হচ্ছে একদম টোটালি বিলা অঞ্চল।
আচ্ছা,
বর্ষার সময় খুব পানি থাকে, আর বর্ষা শেষ হয়ে গেলে তো পানি যখন শুকিয়ে যায় বিলের মধ্যে পুকুর থাকে, সেই পুকুর গুলো হচ্ছে কেনা বেচা করতেন।
আচ্ছা,
ওই পুকুর কিনে এখান থেকে হচ্ছে পানি শেষে তারপর যে মাছগুলো থাকতো মাছগুলো ঢাকা বা খুলনা থেকে চালান করতো। এটা অনেক প্রফিটেবল বিজনেস ছিল, ওসব মাঝে মধ্যে লসও হতো। একটা সময় আমি যখন ক্লাস 9 এ পড়ি তখন আমার মনে হলো যে বাবাকে তোমার হেল্প করা দরকার এখন।
আচ্ছা,
তো সেই ক্ষেত্রে হলো যেটা আমাদের একটা পুকুর কিনেছিল বাবা, এটা হচ্ছে পার্শ্ববর্তী একটা গ্রাম ছিল বড়ভিটা, ওই বড়ভিটা গ্রামে একটা পুকুর। তো পুকুরটা আগে থেকে একটা মানে জনশ্রুতি আছে যে পুকুরটা কিনে নাকি কেউ লাভ করতে পারে না।
আচ্ছা,
মানে এটা অনেক কাহিনী আছে যে কেউ আসলে লাভ করতে পারে না। তারপরে বাবা বললো যে এত মাছ যখন ওই পুকুরে পড়ে, প্রচুর মাছ পড়ে, বাট যে কোনো কারণে হোক না কেন ওই পুকুরে লাভ কেউ করতে পারে না, লস হবেই। তো বাবা ভাবলো অনেক কম টাকায় কিনেছে, মাত্র 4,500 না 4,500 টাকা দিয়ে কিনেছিল সে পুকুরটা। যেদিন পুকুর ছেঁচবে আগে মেশিন বসানো হলো দুপুরবেলাতে, ওখানে রাতেরবেলা থাকতে হয়, নতুবা হচ্ছে পার্শ্ববর্তী লোকজন থাকে গ্রামে, ওরা হচ্ছে কিছু লোক থাকে যারা হচ্ছে মাছ চুরি করতে আসে, তো সেই জন্য হচ্ছে রাতেরবেলা থাকতে হয় এবং মেশিন পাহারা দিতে হয়, কারণ কখন বাদ ছুটে যায় আবার পানি ঢুকে যাবে সেজন্য থাকতে হয়। তো আমের বাবাকে থাকতে দিতাম না, আমি থাকতাম তখন। তো আমার সঙ্গে যে মেশিন ম্যান ছিল অর্জুন, অর্জুনদা, তো অর্জুনদা হলো বিকেলবেলা থেকে একটু গড়িমসি করছিল আর কি, সে যাবে কি যাবে না, কারণ তার একটু ভয় আছে, সে একটু বিধ্বস্ত আর কি। তো তাকে অনেক জোর করিয়ে রাজি করালাম যে দাদা তোমার আমার সঙ্গে যেতে হবে, তুমি যা চাও সেটা তোমাকে দিব। তো ঠিক আছে, সে খাবার কিছু ডিমান্ড করলো তাকে দিতে হবে। আমি বললাম ওকে ফাইন। তো তো খাবার নিয়ে গেলাম, আমরা ঠিক রাত্রি প্রথম 8টার দিকে গেলাম। যে পুকুরটা ছিল সে পুকুরটার কাছাকাছি একটা বাড়ি ছিল, যেটা হলো কমপক্ষে হাঁটতে হলো 10 মিনিট, মানে এটা হচ্ছে কাছাকাছি বাড়ি। তো আমাকে অফার করলো যে অনেক আমরা মেশিন স্টার্ট দিয়ে আমরা এই বাড়ি চলে আসবো, বাড়ি এসে ঘুমো। তো বললাম দাদা এটা কোনোভাবে সম্ভব নয়, কারণ চারপাশে পানি আসে, বাঁধ যে কোনো মতো ভেঙে যেতে পারে, সর্বনাশ হবে, আমাদের রাত্রিবেলা থাকতেই হবে। কেউ আমাকে অনেক জোরাজোরি করলো, তা ওর কোনো কথাই আমি শুনলাম না। আমি দাদা আমাকে থাকতেই হবে এখানে, তুমি যদি নাও থাকো আমি একা থাকবো, বললাম আমিও থাকবো। রাতে খাওয়া দাওয়া শেষ করে পুকুর পাড়ে চলে গেলাম। পুকুর পাড়ে যেটা আমার হলো বাড়ি থেকে হচ্ছে কাঁথা কম্বল এগুলো নিয়ে যেতে হতো, আমরা ছোট করে একটা তাবু করে একটা কুড়ের মতো কুড়ে ঘর মতো করলাম, নিচে কচুরি পানা ছোট শুকনা দিনে বলে এগুলো প্রসেস করে গেছিলাম। তো রাতে এসে জাস্ট ঘুমানোর একটা আয়োজন করে আমি মেশিন স্টার্ট দিলাম, মেশিন স্টার্ট দিয়ে হচ্ছে আমার কিন্তু ঘুমিয়ে গেলাম। তো আমার গান শোনার খুব অভ্যাস, আমি রেডিও নিয়ে গেছি ওইখানে, আমি রেডিও চলে আমি গান শুনছি। তো দুজনে আমরা ঘুমিয়ে গেছি, রাত্রি হঠাৎ দেখুন হচ্ছে একটা হতো বাড়ি এরকম সময় হুট করে হলো যে মেশিন মানে খালি মেশিন যে হচ্ছে ঝনঝনে একটা আওয়াজ হয়, সে আওয়াজ
পানি না ঢুকে,
হ্যাঁ পানি
যে আওয়াজটা
যাওয়াজ ঝনঝনের আওয়াজ হচ্ছে। তো দুজনের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে আমরা কুড়ে ঘরের ভিতর থেকে দেখছি মেশিন দিয়ে একবার পানি বের হচ্ছে, একবার বের হচ্ছে না, মেশিন দিয়ে পানি বের হচ্ছে একবার হচ্ছে না,
মানে লাইনের কোথাও এক জায়গায় আটকে যাচ্ছে পানি আর
কি। এরকমটা অনেকটা যেতে হয়, মাঝে মধ্যে নিচে যে ফুটবল থাকে ওটাকে ফুটবল বলা হয়, ওইখান দিয়ে হচ্ছে যদি কোনো ময়লা
ময়লা জমে যায়
তাহলে হচ্ছে পানি বের হয় না, আবার ওটা যখন সরে যায় তখন আবার পানি বের হয়। আমরা এটা ভাবছি ঘুম থেকে উঠে আমার দুজন মধ্যে উঠে ও হচ্ছে মেশিন অফ করে দিয়েছে, অফ করে দেওয়ার পর ও পানি নিচে নামছে, পানি নিচে নেমে মাদার সাহান পানি ওর রাত্রে নেমে গেছে, নেমে গিয়ে হচ্ছে কারণ পুকুর আমাদের জায়গাতেই হবে, নেমে গিয়ে ওটা পরিষ্কার করে আবার সে স্টার্ট দিলে, স্টার্ট দেওয়ার পর আবার মেশিন চলতে শুরু করছে। তারপর ঘন্টা খানেক পর মানে একটু ঝেঁয়ে পড়ছি, দেন আমার ঘুম ভেঙে গেল, আবার সে একই শব্দ, মেশিন একবার বন্ধ হচ্ছে একবার স্টার্ট হচ্ছে।
এটা কতক্ষণ পরে
আবারটার দিকে রাত? এটা হচ্ছে অথবা 40-50 মিনিট এরকম পরে গিয়ে।
আচ্ছা আচ্ছা,
মেশিনটা একবার স্টার্ট হচ্ছে একবার অফ হচ্ছে, এবং আমি যে জিনিসটা দেখলাম মেশিন একবার উপরের দিকে উঠছে, তেম করে আমি অর্জুনটাকে ডাক দিলাম, দাদা উঠতো, তো হচ্ছে উঠে গেছে, আমি বললাম দেখো ঘটনা। তো আমরা দুজন মিলে প্রত্যক্ষ করছি যে মেশিন দিয়ে একবার পানি বের হচ্ছে, একবার হচ্ছে না, একবার মেশিন স্টার্ট হচ্ছে, একবার মেশিন অফ হচ্ছে, এবং মেশিন উপরে নিচ করতেছে। তারপর ওকে বললাম চলো উঠি, ও তো উঠবে না, আমি উঠতে পারবো না, আমি বললাম দাদা উঠতেই হবে। তো আমরা যখন উঠছি উঠে মেশিনের কাছে যখন গেলাম, কাছে গেলে গেল মেশিন অফ হয়ে যাবে, বললাম দাদা আবার স্টার্ট করো, ঠিক আছে কোনোভাবে স্টার্ট দিতে পারে না, তো যা কিছু করার হচ্ছে করলো, করার পর একসঙ্গে স্টার্ট দিল মেশিন, আবার হচ্ছে মেশিন চলতে থাকলো। এবং আমি কি করলাম পুকুরে চারপাশ দিয়ে কাঁচাগুলো ভালো করে দেখলাম কোথাও পানি বের হচ্ছে কিনা, লিক হয়েছে কিনা।
আচ্ছা,
দেখলাম না সব ঠিক আছে, ও আবার শুয়ে পড়লো, শুয়ে পড়ার পর আমি মেশিনের কাছে একটু দাঁড়িয়ে লাইট দিয়ে এদিক ওদিক করছি যে কোনো লোকজন আছে কিনা। কিছুক্ষণ পর যেটা দেখলাম যে পুকুরের চারটা কাঁচা থাকে, তো পূর্ব পাশে যে কাঁচা ওইখানে একটা কলমি একটা ইয়াশালো ঝোড়ের মধ্যে ছিল, ওই পাশে যে কোনো একটা লোক বের হয়ে আসতেছে, অনেক লম্বাওয়ালা লোক, বাট ওর চেহারাটা আসলে বোঝা যাচ্ছে না।
আচ্ছা,
একটা লোক মানে ইসের উপর দিয়ে আপনার কাঁচার উপর দিয়ে রাতের বেলা তো হাঁটলে বোঝা যায়, এবং আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে হেঁটে আসতেছে। তো ওকে ডাক দিলাম দাদা কেউ যেন বোধ হয় আসছে, তো কিছু টাস করে আমাকে বলে তুই যা তুই গিয়ে দেখে আমি যাবো না। তো আমি হচ্ছে চার্জার ওয়ালা লাইট আমি নিয়ে গিয়ে সর্বোচ্চ 30 সেকেন্ড ওয়াকিং ডিস্টেন্স তার থেকে আমি গিয়ে তাকে খুঁজে পেলাম, কোনোভাবেই তাকে খুঁজে পেলাম না,
নেই
না সে নেই। তারপরে সে আমি শুয়ে পড়ছি, শুয়ে পড়ার পর আবার হচ্ছে দাদাকে বললাম দাদা ঘটনা তো কেমন যেন মনে হচ্ছে, তো দাদা আমাকে অফার করলো চল আমরা ওই বাড়িতে গিয়ে ঘুমাই, বললাম না বাড়িতে এখন ঘুমানো যাবে না কোনোভাবে, এখন এখানেই থাকতে হবে, বললো ঠিক আছে এখানেই থাকবো। তারপর 30-35 মিনিট এরকম সময় পর আমাদের যে কাঁচাটা ছিল কাঁচার পাশে ধান ক্ষেত ছিল, তো ধান ক্ষেত দিয়ে সম্ভবত পানি যে স্রোত বয়ে গেলে মাছ উঠলে আমরা এই অবস্থা বুঝতে পারি, তো মাছ উঠতেছে এরকম মনে হচ্ছে। তো তাদেরকে বললাম দাদা বোধ হয় মাছ উঠছে চলো একবার দেখি, তো বললো ঠিক আছে। গিয়ে দেখলাম ধানের ক্ষেত, ধান তখন হচ্ছে হাঁটুর নিচে ধানটা ছিল, আমরা টর্চ যখন মারলাম দেখি ধান ক্ষেতে হচ্ছে বোধ হয় 4 আঙুল এরকম করলে যেটা হয় মাছ এই পরিমাণে হচ্ছে একদম সেটে গেছে।
আচ্ছা,
মাছ রাখার জন্য দুটা খাড়া ছিল আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ বলে, খাড়া এটা হচ্ছে বাঁশ দিয়ে বানানো হয়, তো ওরা মাছ ধরে চলে। দুজন মিলে দুইটা খাড়া মাছ এখন ফুলফিল করলাম, দুটা খাড়া মাছ ফুলফিল করার পরে আর এখন মাছ রাখতে পারি না কোথাও, মাছ কিভাবে রাখবো
এত পরিমাণে
মাছ, এত পরিমাণে মাছ। পরে একটা ডুগনি বলে ওটাকে, ওটা বাঁশ দিয়ে বানানো হয়, ওটাকে আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ ডুগনি বলে, ডুগনি দিয়ে মাছ ধরে পুকুরে ফেলে দিছে, যে পুকুরের মধ্যে যা পুকুরে ফেলে দিচ্ছে, এবং হাত দিয়ে এভাবে হচ্ছে পুকুরের মধ্যে ফেলে দিচ্ছে হাত দিতে না। তা বললাম দাদা তুমি বাবাকে বলো না, ঠিক আছে আমি বলবো না, তো একটা শর্তে সেটা হলো এই মাছ বিক্রি করে আমাকে কিন্তু কিছু টাকা দিতে। বললাম ঠিক আছে তোমাকে 25% দেবো, মাছ তুমি আমার সঙ্গে ধরো শীতের রাতে। তারপর আমরা আরো মাছ ধরলাম এবং একটা মাটির গর্ত করলাম, গর্ত করে সেখানে মাছ ফেললাম, এবং তারপর রীতিমতো হচ্ছে কচুরি দিয়ে ওটা ঢেকে দিলাম, ওটাকে মাচাল বলা হয়, বাঁশ দিয়ে বানানো নৌকার মাচাল দিয়ে ভালো করে ঢেকে দিছি এবং ওপর মাটি দিছি, যে কোনোভাবে হচ্ছে শুল মাছ ছিল, টাকি মাছ ছিল, অনেক প্রকৃতির মাছ ছিল যেগুলো লাভ দিয়ে না বের হয়ে যেতে পারে। দুজন ও আর আমি দুজন বেশ মহ খুশি।
আচ্ছা,
তারপর আমি ঘুমিয়ে গেছি, ঘুমিয়ে যাওয়ার পর যেটা হলো সে হুট করে আমার ঘুমের মধ্যে মনে হলো কেউ আমার ঘাড়ে পড়ে সে পড়ে গেছে ধাম করে, দেখলাম সে দাদা, তার হাতে পায়ে সব জায়গায় কাদা, তার সারা শরীরে একদম কাদা হয়, তখন কিছুই বলতেছে না। বললাম দাদা কি হয়েছে, ও খুব কাঁপতেছিল, বলতেছে আমাকে একটু ঝাপটা দাও, আমাকে একটু ঝাপটা দাও, তোমাকে ভালো করে ঝাপটা ধরলাম, এর মধ্যে হচ্ছে কুড়ে ঘরটা, যে আমার ঘরটা মানে সেটা টোটালি ভেঙে গেছে, একটা তাঁবু ছিল, তাঁবুটা যাতে শিশিতে না পড়ে তাঁবুটা মাথার উপর দিয়ে ওকে একদম করে ভালো করে জড়িয়ে ধরে কাঁপুনি দিচ্ছিল।
ওই ঘরটা ভেঙে গেছে মানে কিভাবে ভেঙে গেছে?
ও মানে দৌড়ে এসে ঘরটার উপর পড়ছে, বাট আমি জিজ্ঞেস করছি কি হয়েছে তুমি আমাকে বলো, ও কোনো কথাই আমাকে বলে না।
মানে সে যে আপনার পাশে শুয়েছিল,
হ্যাঁ হ্যাঁ,
সে কখন উঠেছে
সেটা আমি জানি না,
ঘটেছে আপনি তো
কি জানেন, আমি কিছুই জানি না। আমি
হঠাৎ করে দেখতে পাচ্ছেন কাদা মাখা অবস্থায় অর্জুনদা এসে আপনার উপরেই মোটামুটি পড়েছে এবং এতই তাড়াহুড়ো করে এসে লাফ দিয়ে পড়েছে যে পুরো ঘরটাই ভেঙে গেছে।
তারপর ওকে অনেক জিজ্ঞেস করলাম যে দাদা ঘটনা কি হয়েছে, আমাকে কোনো কিছু শেয়ার করেনি। পরে হচ্ছে আমি বললাম ঠিক আছে তুমি তো কিছু নাই বলো তাহলে কালকে বলো, সমস্যা নেই। তারপর সকাল হলো, বাবা চলে আসছে মধ্যে, তো সূর্য তখন এখন ওঠেনি, বাবা চলে আসছে। এর মধ্যে সকালবেলা দেখলাম যে পুকুরের পানি একদম কমে গেছে, এত মাছ পুকুরে, বাবা তো খুবই খুশি যে অনেক মাছ পড়ছে, আমরাও খুশি। আমি বাবাকে বললাম বাবা আরো একটা খুশির কারণ আছে, বাবা বলছে কি, আমি বললাম আসে তোমাকে পরে বলতেছি। তো আমি অর্জুনদাকে সঙ্গে করে নিয়ে সেশন, অর্জুনদা স্বাভাবিক দাদা চলো মাছগুলো এনে বাবাকে দেখে, তো দাদাকে সঙ্গে করে নিয়ে যে মাটির গর্ত ওইখানে গেছি, সেই কচুরিপানা সেইভাবে ঢাকা আছে, এবং যে খালা দুটো ছিল সেই ঢাকাটা উঠালাম, মাটিটা ফেলে দিলাম, মাটিটা ফেলে দেওয়ার পর হচ্ছে কচুরিপানাটা ফেলে দিলাম, দেখি প্রথম যে খালাটা ছিল ওই খালাটা দেখলাম, ওই খালাটা কিচ্ছু নেই, কোনো মাছ নেই,
একদম খালি,
একদম খালি। এবং ওই খাড়াটা হচ্ছে মানে যখন নিয়ে আসছিলাম একটু শুকনো ছিল, ঠিক সেরকমই আছে, এবং ওই খাড়াটা কোনোভাবে যে কোনো মাছ ছিল
ওটা চিহ্ন নেই,
চিহ্ন মাত্র নেই, এবং যেখানে হচ্ছে কাদা ভরছে বা পানি ভরছে চিহ্ন মাত্র নেই। এটা দেখে তো অবাক, তাই বললাম এটা কিভাবে হলো। তো পরবর্তী যে খাড়াটা ছিল সেই খাড়াটা ওই সেম একই অবস্থায় দেখলাম, কিন্তু ওইখানে যেটা দেখলাম একটা হচ্ছে দাঁড়কাক, দাঁড়কাকের হচ্ছে আপনার ছেঁড়া অংশ,
আচ্ছা
মানে ডানাটা ছেঁড়া অংশ, এক ডানা ছেঁড়া অংশ, তারপর হচ্ছে মাথাটা, একটা শুধু মাথা ছিল আর একটা হচ্ছে ছেঁড়া ডানা ছিল, আর একটা লোম এরকম করে ভেতর দিয়ে ফালানো ছিল, ওটা দেখে তো একদম আটকে উঠছে। তখন আর আসলে বুঝতে পারিনি, পার্শ্ববর্তী যে একটা মাটির গর্ত ছিল যে গর্তটার মধ্যে মাছ রাখছিলাম সেখানে কিচ্ছু নেই, ওটা এইভাবে ঢাকা আসছে, বাট কোনো মাছ নেই, কোনো মাছই নেই। তারপর হচ্ছে অর্জুন ভাইকে বললাম দাদা এই ঘটনা এখন কি হলো,
তোমার মানে ভয় হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
সময় হয়ে গেল ছোট্ট একটা বিরতির, আপনারা সবাই শুনছেন দ্য অড হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমরা ঠিক 3 মিনিট পর ডরের 64তম পর্বে আপনাদেরকে আবারও ফিরিয়ে নিয়ে আসবো।
ডর মানে ভয় হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
তিন মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি ডরের 64তম পর্বে হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আজকে লিসনারদের মধ্য থেকে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন তারা হচ্ছেন অনেক, সোহান এবং হৃদয়, তিনজনকে আমরা স্পেশালি থ্যাঙ্কস জানাবো, এবং একই সাথে অভিনন্দন এই অর্থে যে এতগুলো শ্রোতার মধ্যে তারা জায়গা করে নিতে পেরেছেন এবং জীবনের অভিভৌতিক ঘটনাগুলো লাখো মানুষের সামনে শেয়ার করতে পারছেন। প্রিয় শ্রোতা, আপনারা যদি মনে করেন এই অনুষ্ঠানে আপনারা আসতে চান, আপনাদের জীবনে ঘটে যাওয়া নানা ভয়াবহ ঘটনা লাখো মানুষের সামনে শেয়ার করতে চান, দুটো পদ্ধতি আছে। একটি হচ্ছে সরাসরি চলে আসতে পারেন আমার ফ্যান পেজে, আপনাদের স্টোরিটা বলে ফোন নাম্বার দিতে পারেন, আমি আরজে কিবরিয়া সরাসরি আপনাদের সঙ্গে যোগাযোগ করব। আরেকটি পদ্ধতি হচ্ছে ফোন করা, ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আর আমার ফেসবুকের ঠিকানাটি হচ্ছে facebook.com/kibria.rj. চলুন আবারও ফিরি সেখানটায় যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম।
যে গর্তটার মধ্যে মাছ রাখছিলাম সেখানে কিচ্ছু নেই, ওটা এইভাবে ঢাকা আসছে, বাট কোনো মাছ নেই। তারপর হচ্ছে অর্জুন দাকে বললাম দাদা এই ঘটনা এখন কি হলো, তো তো রীতিমতো ও তখন কাঁপতে শুরু করছে, তো বললো বাবাকে বলার দরকার নেই। আমি বললাম ঠিক আছে বাবাকে বলবো না, আমি একদম চুপ করে গেলাম,
আচ্ছা
কোনো কিছু শেয়ার করলাম। বাবা বললো কি ব্যাপার, না বাবা কালকে রাত্রে তো অনেক মাছ ধরছিলাম, মাছ ধরার পর রাত্রেবেলায় হচ্ছে পুকুরে মাছ রাখছিলাম। এবং আর একটা ব্যাপারটা হলো, যখন আমরা চিন্তা করলাম তাহলে যেখানে মাছ ধরছি সেই জায়গাটায় দেখবো, সেখানে স্বাভাবিকভাবে ধান ক্ষেত্রে পাড়ালে যেটা হয় মানে নষ্ট হয়ে যাওয়ার কথা ধান, এবং সেখানে কোনো পায়ের চিহ্ন নেই
যেখান থেকে আপনি,
হ্যাঁ আমরা দুজন যে মাছ ধরছিলাম সেখানে কোনো পায়ের চিহ্ন নেই, এবং ধানের গাছগুলো যে মানে যেভাবে ছিল ঠিক সেভাবেই আছে, মানে ওইখানে যে রাতে হচ্ছে কেউ পাড়াইছে বা হচ্ছে মাছ ধরছে এটা বিন্দু মাত্র চিহ্ন নেই। আমিও তখন আসলে খুবই ভয় পেয়ে গেছি,
অর্জুনদার সাথে কি
ঘটেছে? অর্জুনদার সঙ্গে যেটা আমি ঘুরছে সেটা হচ্ছে, আমি বলছি তো ওই দিনের বেলা আরেকটা যে ঘটনা হলো, তো দিনের বেলা হচ্ছে মাছ উঠছে, মাছ উঠার পরে মাছ উঠলে যেটা হয় মাছ বাছার জন্য আর কি একটা জায়গা করতে হয়, একটা মাটি কেটে ওইখানে একটু 5-6 ইঞ্চি এরকম করে একটু গর্ত মতো করা হয়, অনেক বড় জায়গায় মাছ যাতে বাইরে না যেতে পারে। এটা করার সময় আমরা যে জায়গাটা ঠিক ঘুমাইছিলাম যে কুড়ে ঘরটা, ওই নিচে যখন ওটা খোঁড়া হলো ওইখানে হচ্ছে কয়েকটা হাড় মানুষের হাড়
ওই জায়গাটাতে,
হ্যাঁ ওই জায়গাটাতে আমরা যে জায়গাটা ঠিক ঘুমাইছিলাম ওইখানে কয়েকটা হাড় পাওয়া গেল। তারপরে আমি তো হচ্ছে চোখ মুখ বুঝে আছি, দাদাও চোখ মুখ বুঝে আছে, কেউ কোনো কথা বলে না দুজনে। তো মাকে শুধু আমি বললাম মা আমাকে একটা ঝাড়া দাও আমার খারাপ লাগতেছে, মা ঝাড়া দিন তাও একটু স্বাভাবিক হলাম, কিন্তু ঘটনা আমি আসলে তাকে বললাম না। তো অর্জুন দা হচ্ছে এই মাছ আমাদের 7টা ব্যারেল মাছ হলো, যেটা আজকের বাজার মূল্য কমপক্ষে 50,000 টাকা।
আচ্ছা,
ওই পুকুর মাছ নিয়ে হচ্ছে আমি খুলনায় চলে গেলাম, আমি আলাদা গাড়িতে করে চলে গেলাম এবং ওটা হচ্ছে পিক আপ যে ছিল মাছ নেওয়া হয় আমাদের ওই এলাকা থেকে, ওই পিক আপে গেলাম এবং যেটা হলো সেই দিন পিক আপ পথে নষ্ট হলো এবং বাজার ধরতে পারলো না। আমরা হিসাব করছিলাম যে আমাদের খরচ ফরচ বাদ দিয়েও কমপক্ষে 15,000 টাকা আমাদের থাকবে এবং যেটা হলো ওই পুকুরে আমাদের 1,000 টাকা লস হলো।
কিভাবে
1,000 টাকা?
ওই মাছ কি করেছে?
ওই মাছ কি করে, মাছ হচ্ছে পচে গেছিল, মাছ বাজার ধরতে পারেনি, মাছ ব্যারেলে যে পানি ছিল সে পানি থাকেনি, একটা ব্যারেল ফুটা হয়ে গেছে, মাছ হচ্ছে একদম মাগনা। আমি যেটা ছিলাম মানে আমি কেঁদে ফেলছিলাম ওইখানে যে এত টাকার মাছ, আমি খুব শক করে গেছিলাম যে এখানে কয়েকদিন থাকবো খুলনাতে।
তো আমি ওই যে জনশ্রুতিটা আছে যে কেউ লাভ করতে পারে না, আবারও সেটাই মানে প্রমাণ,
হ্যাঁ প্রমাণ হলো। এবং এখানে যেটা হলো অর্জুন দা আমাকে বলছিল যেহেতু তুই খুলনা যাচ্ছিস আমার জন্য একটা সোয়েটার কিনে নিয়ে আসিস। আমি ঠিক সপ্তাহ খানেক পরে খুলনা থেকে ব্যাক করলাম, ওর জন্য একটা ভালো সোয়েটার নিয়ে আসলাম, বাড়িতে এসে জিজ্ঞেস করলাম মা আমি তো অর্জুন দাদের বাড়িতে যাচ্ছি, হ্যাঁ তুই একটু যাও অর্জুন দা তোর খুব জ্বর।
আচ্ছা,
অর্জুন দাদের বাড়িতে গেলাম সোয়েটারটা নিয়ে, অর্জুন দেখে যে বললাম দাদা কি অবস্থা তোমার, ও আমাকে দেখে তো হাউমা করে কেঁদে দিচ্ছে। আমি বললাম কি হয়েছে তুমি আমাকে বলো, তো বললো ভাইটি সেদিন যেটা হয়েছে ওই রাত্রে কুড়ে ঘরটা আমাকে রেখে সে একা একা মানে এত ভয় করছিল চলে আসছিল আর কি, যে পুকুর পাড়টা ছিল ওইখান থেকে হয়তো 1-2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, তো ওইখানে যে যায় ও দৌড়াচ্ছিল আর কি। দৌড়ানোর পর যেটা হলো ও কোনো কিছুর সঙ্গে একটা ধাক্কা খেয়েছে,
মানে বুঝলাম না সে কেন যাচ্ছিল,
সে যাচ্ছিল ওইখানে ভয় পাচ্ছিল,
সো যখন রাজি হয়নি অনেক ভাই তখন সে চিন্তা করেছে সে যখন ঘুমাচ্ছে আমি একা একাই চলে যাই, এবং তখন দৌড়ে যেতে গিয়ে কোনো একটা কিছুর সাথে ধাক্কা খেয়ে সে পড়ে যায়,
ধাক্কা খেয়ে সে পড়ে যায়। পড়ে যাওয়ার পর ও জাস্ট যে জিনিসটা দেখতে পেলো সেটা হচ্ছে দুটো হাত, শুধুমাত্র দুটো হাত ওখানে কি হচ্ছে গলা ধরছে, গলা ধরে শূন্য ভাসাইছে, ও হচ্ছে মুখ দিয়ে জিভা বের হয়েছে, জিভা বেরে এবং ধান ক্ষেতের সঙ্গে বাড়ি মারছে, মনে হচ্ছে যে ওকে কেউ মানে পা দিয়ে হচ্ছে শরীরের উপর পালাচ্ছে, তো দেবে যাওয়ার মতো পরিস্থিতি ওইখানে। তো যেভাবে হোক ওইখান থেকে উঠে উঠে ওখানে কিছু স্তব্য অথবা পাঠ করছিল, ঈশ্বরের নাম স্মরণ করছিল, এগুলো করে সেখান থেকে বেঁচে ফেরে এখানে। তারপরে সে আমাকে ঘটনাটা বললো, তখন তুমি আমাকে আগে বলতে পারতো। তারপর হচ্ছে আমি মাকে বলি বাবাকে বলি যে এই ব্যাপারগুলো আমার সঙ্গে ঘটছে ওর সঙ্গে ঘটছে, তারপর ওকে ঝাড়ফুঁক দেওয়া হয়, কোভিড দেওয়া হয়, পরে সে অনেকটাই সুস্থ হয়ে গেছিল। আমার ঘটনা এটাই ছিল।
যদিও আমরা অনেক সময় ধরে ঘটনাটা শুনলাম কিন্তু আমি একটা সময় বুঝতে পারছিলাম না যে আসলে অ্যাবনর্মালিটিটা কোথায়, কিন্তু ধীরে ধীরে শেষ দিকে এসে বোঝা গেল যে পুরো জিনিসটাই অ্যাবনর্মাল
আসলে। মানে মাঝে মাঝে হয় এই জিনিসটা, স্পেশালি মানে আমাদের লিসনারদের আরো বেশি এটা ভালোভাবে জানা উচিত যে ম্যাক্সিমাম হরর স্টোরি বা ভয়ঙ্কর অভিজ্ঞতা গুলো দেখা যায় যে ক্লাইম্যাক্সে এসেই ঘুরে যায়। তার আগে পর্যন্ত স্বাভাবিক যদি নাই লাগতো, শুরু থেকেই যদি আমরা ভয়ই থাকতাম তাহলে আমরা ওই অবস্থান পর্যন্ত যেতামও না, ভয়ের ঘটনাটা ঘটতো না। সো এতটুকু কিন্তু আমাদের মাথায় রাখা উচিত। অনেক সময় হয় এই জিনিসটা, স্পেশালি হরর স্টোরি গুলোর ক্ষেত্রে দেখা যায় যে লাস্ট মোমেন্টে সেই আসল ঘটনাটা ঘটে, আর আমরা যদি আগে থেকেই সাবধান থাকি তাহলে তো ওই ঘটনাটা ঘটার অবকাশই থাকে না।
তো আরো কিছু এক্সপিরিয়েন্স তো মনে হয় আছে আপনার।
আরেকটা এক্সপিরিয়েন্স এখন শেয়ার করছি, সেটা হচ্ছে 2012 সালে একটা ঘটনা। তখন হচ্ছে জ্যৈষ্ঠ মাস, গরমের সময় বাড়িতে গেলাম, ভার্সিটি অফ ছিল তখন। বাড়িতে যাওয়ার পর আমাদের একটা খাবার ঘর ছিল, খাবার ঘর এবং ওটা কাছারি ঘর হিসেবে আমরা ব্যবহার করি। ওই ঘরটা আমি মাঝে মধ্যে ঘুমাই, বিশেষ করে গরমের দিনগুলোতে, জ্যৈষ্ঠ মাসে একটু গরমের দিন, দক্ষিণে বাতাস, বাড়ির পাশে পুকুর আছে। সেদিন আমি যেদিন বাড়িতে গেলাম তার পরের দিনে, সেদিন আমাদের পার্শ্ববর্তী একটা গ্রামে একটা প্রোগ্রাম ছিল আর কি, ধর্মীয় একটা প্রোগ্রাম, আমি ওইখানে অ্যাটেন্ড করবো। তো মাকে বললাম মা আমি ওইখানে এসে ঘুমিয়ে পড়বো, আমার জন্য তুমি খাবার রেখে দিও। তো আমি ইতিমধ্যে ওইখানে এসে রাতের বেলা 12টার দিকে এসে আমি ঘুমিয়ে পড়লাম। ওই রাত্রে যেটা হলো প্রথমে আমি একটা কান্নার সাউন্ড শুনছিলাম, যে ঘটনাটা হচ্ছে প্রায় ঘটে আমাদের দক্ষিণ পাশটা আমাদের বাড়িতে তো 45টার মতো ঘর আছে, মানে এই ঘটনার সাথে প্রায় মানুষ পরিচিত, এগুলো প্রায় ঘটে।
এক্স্যাক্ট কোন প্লেস যেখানে বসলে শুনতে পাওয়া যায় বা এরকম কিছু?
হ্যাঁ, বাড়ির দক্ষিণ পাশটা। এবং আরেকটু মানে আমি ক্লিয়ারলি বলে যে আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে, সেটা আমাদের ওইখানে বসবাস সাত পুরুষ। সাত পুরুষ যাব, যত মানুষ এখানে মারা গেছে সব মানুষগুলো হচ্ছে ওইখানে দাহ করা হয়।
আচ্ছা।
এবং ওই পুকুর পাড়টা চতুর্পাশে যেখানে আপনি খুঁড়েন না কেন সেখানে হচ্ছে মানুষগুলো হাড্ডি এগুলো পাবেনি।
যেমন পারিবারিক কবরস্থান থাকে পারিবারিক ভাবে একটা শ্মশান ঘাটে ব্যবহার করা
হয় পারিবারিক ভাবে।
তারপর
তারপর হলো যে কান্না শোনার পর হচ্ছে ওই রাতে কয়েকবারই কান্না শোনার সঙ্গে আমি বের হইনি, ক্লান্ত ছিলাম। সকালবেলা মায়ের সঙ্গে শেয়ার করলাম, মা আমি তো রাতের বেলা এরকম কান্না শুনছি। তো মা বলে এগুলো আমি তো প্রায় শুনি, তুই এক কাজ কর, তুই হচ্ছে আজকে ঘরে ঘুম আসতে হবে। বললাম আমি বড় ঘরে ঘুমাবো না, আমি ঘরটাতেই ঘুমাবো, ঘরটাতে ঘুমাতে আমার ভালো লাগে। তো বললো ঠিক আছে ঘুমোতে। আমার যেটা হলো আমার একটা জিনিস ব্যাপার, মশারির মধ্যে থাকলে কোথাও আমার ভয়টা লাগবে না, এই জিনিসটা আমার সবসময় মাথায় থাকে আর কি। পরদিন আমি আবার গান শুনতে খুবই পছন্দ করি, তো রাত্রে তখন বোধহয় 1টা বাজে। তো ওই সময় হচ্ছে রেডিও স্টেশন গুলোতে আমার চায়না টিউনটা আমি খুব লাইক করি।
আচ্ছা,
চায়না টিউন শুনতে শুনতে এক সময় মনে হচ্ছে চায়না টিউনের মধ্যে মানে কেউ কারো কান্না আমি শুনতে পাচ্ছি। এটাকে জাস্টিফাই করার জন্য রেডিওটা অফ করে দিই। অফ করে দেওয়ার পর আমি শুনতে লাগলাম যে হ্যাঁ কান্নাটা আসছে,
কখনো কান্নার শব্দ।
হ্যাঁ, কান্না
মানে এটা রেডিওর সাথে এটা
সম্পর্ক নেই। আমার যে শোবার ঘর সেটা থেকে একটু দূরে 20 থেকে অথবা 25 মিটার দূরে ওখানে আমাদের একটা খড়ের পালা ছিল। তো মনে হচ্ছে যে ওই খড়ের পালার পাশে বসে হচ্ছে অথবা কাছে আর কি। আমি ঘর থেকে বের হলাম, বের আমার হাতে একটা টর্চ লাইট ছিল। বের হওয়ার পর আমি দেখলাম কোথাও কান্নাকাটির শব্দ নেই। একটু ঘরের মধ্যে আসলাম, আবার কান্নার শব্দ শুনতে পাচ্ছি। আবার বের হলাম, বের হয়ে আবার টর্চ নিয়ে দেখলাম যে পার্শ্ববর্তী যে ঘর ছিল ঠাকুরদাদের, ওনাদের একটা খড়ের পালা ছিল, অনেক বড় খড়ের পালা। তো খড়ের পালার পাশে ওইখানে বসে কেউ কান্নাকাটি করছে আর কি, একটা মহিলার মতো মনে হলো। আমি যখন ঘর থেকে বের হই, বাড়ি থেকে বের হই, আমাদের পাশে ওই ঠাকুরদাদার ছেলের বউ, উনি খুব ঝগড়াটে টাইপের, উনি প্রায় ঝগড়া করেন স্বামীর সঙ্গে শ্বশুরের সঙ্গে, এবং রাত নেই দিন নেই যেখানে সেখানে বসে কান্নাকাটি শুরু করে দেন। এবং উনিও অনেক রাত্রে বেলায় হচ্ছে কান্নাকাটি করে, তাই মনে করছি অথবা উনিই কান্নাকাটি করছে। সেই দৃষ্টিকোণ থেকে আমি তাকে বললাম, কাকি এখানে বসে কান্নাকাটি করছিস কেন, ঘরে চলে যা। সে আমার কথা কোনো রেসপন্স করেনি। আমি এরকম 3 থেকে 4 বার তাকে বললাম যে কাকি মানুষজন খারাপ বলবে, ঘরে চলে যা। সে আমার কোনো কথাই শুনেনি। তখন আমার কাছে মনে হলো যে হয়তো বা কাকি নয়। তারপর আমি যেটা করলাম, আমি হচ্ছে আমার হাতে যে টর্চ লাইটটা ছিল সেই টর্চ লাইট দিয়ে পায়ের দিকে লাইট মারলাম, পাটা এবং ধপ ধপ ফর্সা, পা থেকে হচ্ছে লাইট করে করে তার মুখের দিকে জগানো। একটা সাদা শাড়ি পরা ছিল একদম, মানে বোঝা যাচ্ছে কোনো একটা মানুষ বসে আছে, বাট তার মুখে যখন হচ্ছে লাইটটা দেয় ফেসটা টোটালি ডার্ক, ফেস বোঝা যাচ্ছে না, হাত গুলো বোঝা যাচ্ছে, পাটা বোঝা যাচ্ছে, সাদা কাপড় পরে আছে, বাট তার ফেসটা টোটালি অফ। আমি এটা ধরতে যাই এবং আমি তখন সাহসের সঙ্গে বললাম যে কে তুই, যদি কোনো অপশক্তি হয়ে থাকে তাহলে এখান থেকে চলে যান, তোমাকে কিন্তু আমার মাকে ডাকবো। তখন সে হচ্ছে বোধ হয় যে উঠতে যাবে, তারপর আমি বললাম দাঁড়াচ্ছি আমি আমার মাকে ডাক দিব। তো আমার কথা শোনার পর সে যেটা করলো, সে ওইখান থেকে উঠে গেলো। উঠে যাওয়ার পর 2 থেকে 3 পা হাঁটার পর ওইখান থেকে বাড়ি থেকে নিচে নামার 20 থেকে 25 ফিট এরকম হবে অথবা, মানে বাড়ি আর হচ্ছে জমি, সে খাড়া একটা জায়গা, সে খাড়া জায়গা দিয়ে সে আসলে নেমে যাচ্ছে
এবং স্বাভাবিকভাবে।
হ্যাঁ, স্বাভাবিকভাবে। আমি যেটা দেখলাম আমার কাছে মনে হচ্ছে আমার এটা কোনো ভুল থাকার কথা নয়।
আচ্ছা,
তারপর যেটা হলো সে আমাকে নিচে গিয়ে বললো তুই তোর মাকে ডাকবি না, আমি যাবো না এখান থেকে, কি করবি দেখা। তারপর আমি মাকে গিয়ে বললাম যে মা এই ব্যাপারগুলো খুঁজতে, মা দ্রুত আমার কাছে চলে আসলো, আমাকে বললো তোমার ঘরে থাকার দরকার নেই, তুমি ঘরে চলে আসো। আমি বললাম ঠিক আছে, আমি ঘরে চলে আসবো। মায়ের সঙ্গে সে রাত্রে আমি ছিলাম।
So that was another experience of yours.
এরপরে আর কখনো কি আপনি পেয়েছেন এই কান্নার শব্দ?
হ্যাঁ, এই কান্নার শব্দ তো আরো কয়েকবার শুনেছি। এবং লাস্ট ইয়ার গত বছর কালী পুজোর সময় যেটা ঘটছিল, মানে পূজা একদিকে চলছিল অমাবস্যার দিন, মা মন্দিরে ছিল, যেটা একটা ছোট্ট একটা এক্সপিরিয়েন্স। আমি ল্যাট্রিনে যাবো, তো ল্যাট্রিন গ্রাম ল্যাট্রিন গুলো কেমন হয় টিনের, তো আমি হচ্ছে টিউবওয়েলে পানি নেওয়ার জন্য ই করছি, টিউবওয়েল থেকে পানি বের হয়নি। তো ঘর থেকে হচ্ছে পানি নিয়ে আমি যখন যাব, আমি যাওয়ার সময় হচ্ছে আমি দূর থেকে দেখতেছি যে আমার ইলেকট্রিকটা হচ্ছে কাঁপতেছে, এবং পাশে একটা গাছ ছিল, গাছে যে ডালপালাগুলো ছিল সবগুলো মনে হয় ওই টিনের সঙ্গে আর কি ধাক্কা খাচ্ছে। দৌড়ে গেলাম মা গেছে, মা এই ব্যাপার দেখো, মা এসে ওইগুলো একটু দেখলো, বললো তোমার ইলেকট্রিনে যাওয়ার দরকার নেই, তুমি হচ্ছে অন্যটা যাও। বললাম না আমি এটাই যাবো, মানে আমিও খুব আসলে জেদি টাইপের। মানে ভয় পেলে
পাচ্ছি যে আপনার মধ্যে এই টেন্ডেন্সিটা আছে যে যেখানে সাহসের কোন একটা ব্যাপার আসে এবং আপনাকে মানা করা হয় সেক্ষেত্রে আপনি আরো বেশি কৌতূহল
ছোটবেলা থেকে এরকম করে ঘটে আসছে।
কান্না শোনার ব্যাপারটা যেটা বললেন, আপনাদের বাড়ির সবাই খুব সমস্যা সেটা শুনতে পায়। এবং এটা আপনি যত স্বাভাবিক ভাবে বললেন ঘটনাটা অতটুকু স্বাভাবিক না। অনেক সময় ডরে আমাদের অনেক অতিথিরা এতটুকু স্টোরি নিয়েই আসে যে সে একটা কান্নার শব্দ শুনতে পেয়েছিল, সেখানে এটা আপনার কাছে স্বাভাবিক মানে তো আপনার
এটা স্বাভাবিকই
মানে হয়ে গেছে
আপনাদের এইখানে এটা
হয়ে গেছে।
শুধু আমি নয় মানে আমাদের এই পাঁচটা যারা থাকে আমাদের বাড়িতে যে 40-45টা ঘর আছে, দক্ষিণ পাশে আমরা যারা থাকি আমরা স্বাভাবিক, এই বাড়ির উত্তর পাশটা যারা থাকে তারা সন্ধ্যার পরে আমাদের এই দক্ষিণ পাশটা আসতেই একটা সময় ভয় পেত। কিন্তু আমরা যারা এই দক্ষিণ পাশটা থাকতাম আমাদের কাছে এটা একদম মানে নর্মাল হয়ে গেছিল যে এরকম ঘটনা প্রায় ঘটে।
এখনো কি ঘটছে?
হ্যাঁ, মাঝে মধ্যে এরকম ঘটনা হচ্ছে দেখাই যায় বা কেউ দৌড়ে যাচ্ছে কথা বলছে এরকম প্রায় এরকম ঘটনাগুলো দেখতে পারে বা শুনতে পারে কান্নাটা।
কেউ কি কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে আপনাদের ফ্যামিলির বা বাড়ির যে আমার কান্নার শব্দগুলো দ্বারা প্রভাবিত হয়ে দেখা গেছে কোনো ক্ষতি হয়েছে?
আমার ছোট ভাইকে হচ্ছে ছোটবেলায় একটা সমস্যা হয়েছিল, ও যখন খুবই ছোট পাঠশালায় পড়তো তখন আমাদের গ্রামে যেহেতু হচ্ছে প্রাইমারি স্কুলটা একটু ডিস্টেন্স ছিল পাঠশালায় পড়তো, সে সময় বর্ষার দিনে খুব বড় ধরনের একটা সমস্যা হয়েছিল। ও দেখতো ঘর থেকে আর কি আমাদের পুকুরে যে একটা তাল গাছ ছিল শুধু হচ্ছে চোখ বড় বড় করে দু হাত উঁচু করে বলতো ওই তাল গাছ থেকে কেউ যেন আমাকে ডাকছে আমাকে নিয়ে যাবে।
আপনার ভাইকে ডাকছে?
আমার আমার ছোট ভাইকে। এবং ও খুব শান্ত মেজাজ ছিল, তারপর থেকে যেটা হয় ওর লাইফে এরকম একটা ঘটনা ঘটার পর থেকে সে খুব মেজাজি হয়ে যায়।
আচ্ছা,
স্টিল নাও সে খুবই শান্ত প্রকৃত মানুষ কিন্তু যখন হচ্ছে তার কথার সঙ্গে না মিলে এতটা বিগড়ে যায় সে কাউকে হচ্ছে মানে না।
ওকে, আপনার দ্বিতীয় এক্সপিরিয়েন্সটা আমরা শুনলাম, এবার আর কোন এক্সপিরিয়েন্স কি আছে যেটা আপনি শেয়ার করতে চান?
এই ঘটনাটা হচ্ছে আমার গ্রামের বাড়িতে।
কবে?
এটা হচ্ছে 2008 সালে।
আচ্ছা আচ্ছা, তখন আমি একটু প্রেক্ষাপটটা জানি কি অবস্থানে ছিলেন।
আমি ইন্টারমিডিয়েট তখন ফার্স্ট ইয়ারে পড়ি, তো আমাদের বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে একটা গ্রাম ছিল বরমপাল্টা নাম।
আচ্ছা,
তো ওইখানে একটা ধর্মীয় উৎসব হতো, এটা হচ্ছে পৌষ মাস অথবা মাঘ মাস এরকম সময়টা আর কি। তো ওইখানে একটা ধর্মীয় অনুষ্ঠান হতো, আমি আমার মাকে বললাম মা আমি হচ্ছে ওইখানে যাব। তো আমি যেদিন যখন যাব তখন মা ঘরে ছিল না।
আচ্ছা,
তো আমি যখন যাই তখন রাস্তায় আমার মার সঙ্গে দেখা হয়, তো মাকে জাস্ট বলে গেলাম মা আমি আজকে ফিরতেও পারি হয়তো বা নাও ফিরতে পারি। তো বললো ঠিক আছে যদি এখানে গান শুনিস তুই তাহলে থেকে যাস, আসার আর দরকার নেই।
আচ্ছা,
ঠিক আছে। কিন্তু আমি যখন বের হই তখন আমাকে মা আর কোনো কথা বলেনি, যেটা হয় নর্মালি বাড়ি থেকে বের হওয়ার সময় মা কিছু একটা হয়তো বলে, সেদিন আমার স্পষ্ট মনে আছে আমার কোনো কথাই বলেনি। আমি চলে গেলাম ওইখানে অনুষ্ঠান দেখতে, তো পথে যাওয়ার সময় আমার কয়েক দাদার সঙ্গে দেখা হলো, বৌদিদের সঙ্গে দেখা হলো, ওদের সঙ্গে গেলাম। আমার দাদা আবার বিয়ে করছে ওই গ্রামের পাশের গ্রামেতেই, পাথর গ্রাম নামে একটা গ্রাম আছে। তো বললো চল আমার শ্বশুর বাড়িতে। আমি বললাম না যাবো না, আমি আগে ওইখানে যাই মেলাতে যাই। মেলাতে ঘুরলাম ফিরলাম, 11টা বেজে গেছে, ওইখানে গান হওয়ার কথা বাট এখনো পর্যন্ত কোনো আয়োজন আমি দেখি না।
আচ্ছা আচ্ছা,
কোনো আয়োজন নেই, এটা ধর্মীয় যাত্রা বলা হওয়ার কথা। বাট আমি চিন্তা করছি যে ধর্মীয় যাত্রা বলাটা আমি আগে কখনো শুনিনি, আজকে হয়তো বা শুনবো। টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, একটু মেঘলা আকাশ, তো আমার ভালো লাগছে না। তো যখন 12টা বাজে তখনও আসলে হচ্ছে সেই অনুষ্ঠানটা আয়োজনের বিন্দু মাত্র হচ্ছে আনুষ্ঠানিকতা আমি দেখতে পাই না। তো আমার তখন আসলে মনটা ভরে গেল যে আমি এত রাত পর্যন্ত আসি বা বলে আসছি মাথা তবু গান শুনবো, আমি দেখবোই না এটা, থাকবোই না। তো মেলার মধ্যে যেটা হলো আমার কয়েক মামার সঙ্গে দেখা হলো, দাদাদের সঙ্গে দেখা হলো, দাদা বললো আমার শ্বশুর বাড়িতে চল, আজকে যাওয়ার দরকার। বললাম না দাদা বাড়িতেই চলে যাবো, তো মেলা থেকে হচ্ছে চলে আসার সিদ্ধান্ত নিই।
Haunted by Brown Mr. Mango Candy.
আরো একটি বিরতি সময় হয়ে গেল, ফিরে আসবো ঠিক রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে। রাত 12টা মানেই ডরের জন্য মোক্ষম সময়। রেসিপিটা আরো একবার মনে করিয়ে দিব, আপনারা শুনছেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর রাত 12টা আপনারা আবারও শোনা শুরু করলেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর শুনছেন আর্চে কিপ্রিয়ার সাথে, সঙ্গে আছে অন দ্য স্পট থেকে সুমন ও রেহান, এবং সাউন্ডে কাজ করেছে লোবান। আজকে তিনজন বন্ধুকে নিয়ে আমরা উজানচরের অনেক পুরনো একটি পডকাস্ট তলায় বসে ধারণ করা ডরের 64তম পর্ব আপনাদের জন্য পেশ করছি। প্রিয় শ্রোতা, ডর সবসময় যে জিনিসটি মেনে চলে সেটি হল ভয় উপভোগ করবার জন্যে, ভয়ের অনুভূতি নিজের মধ্যে নিয়ে আসার জন্যে। পরিবেশ খুবই 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 গুরুত্বপূর্ণ। আমরা রেসিপিটা বলে দিচ্ছি। ডর আপনি শুনবেন মূলত নির্জন কোনো জায়গায়, সেটা হতে পারে আপনার রুম যেখানে অন্য কেউ থাকবে না, কিংবা কাছের কোনো বন্ধুটি, পারলে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড নিশ্চিত করুন রেডিওর এবং হালকা করে আপনার ঘরের জানালাটা খোলা রাখুন। শুনতে থাকুন গৃহ অনুষ্ঠান ডর এবং ডুবে যেতে থাকুন গল্পের একেবারে গভীরে। ফিরছি আবারও ঠিক সেখানটায় যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর
মেলা থেকে হচ্ছে চলে আসার সিদ্ধান্ত নিই। তো অলরেডি প্রায় 10-12 মিনিটে আমি চলে আসছি, তখন মনে হলো যে রাস্তাটা আসলে তো নিরাপদ নয়, আমি একটু মেলাতে চলে যাই।
আচ্ছা,
আমি নিজে হচ্ছে একটু ধর্মভীরু আর কি, মানে ধর্মীয় অনুভূতি আমার মধ্যে সবসময় কাজ করে। তো চিন্তা করলাম যে যাবো, তো হচ্ছে রাস্তাটা মোটেই ভালো না, তো আমি কিছু ধর্মীয় বই কিনে নিয়ে যেতে হয়। মেলাতে ফেরার পর আমি দুটা ধর্মীয় বই কিনলাম, একটা এর মধ্যে গীতা ছিল ছোট, আর একটা হচ্ছে রামকৃষ্ণ একটা বই ছিল, আর একটা হচ্ছে কালী মূর্তি ছোট ছিল একটা ছবি আর কি। এই তিনটা জিনিস আমি হচ্ছে কিনে নিলাম।
মানে নিজেকে একটু সেফ অনুভব করছেন আপনি?
নিয়ে আমি তোমার হাঁটা শুরু করছি। তো গ্রামটা ক্রস করে পাথর গ্রাম নামে একটা গ্রাম, যেটা গ্রামটা আছে, ওই গ্রামে যখন আমি ঢুকলাম, যাওয়ার সময় একটা বৃদ্ধা মহিলার সঙ্গে আমার দেখা।
আচ্ছা,
বৃদ্ধা মহিলা আমাকে বললো, ও বাপু তুমি কই যাও? আমি বললাম আমি বাড়িতে চলে যাবো। বললো বাড়িতে চলে যাবো, গান শুনবো না যাত্রা গান? তা বললাম না শুনবো না। যাও, যদি বাড়িতে যেতে পারো তো ভালো কথা, যাও। তেমন আর কোনো কথা পাত্তা দিলাম না, আমি রিসের মতো চলে গেলাম। তো পাথর গ্রামের ওইখানে একটা বাড়ি ছিল, ওই বাড়িতে যখন আমি পা রাখবো, ঠিক সেই মুহূর্তে কুটুম পেঁচা হচ্ছে ডাক দিয়ে উঠছে। কুটুম পেঁচা যখন ডাক দিছে, তখন আমার মনটা মধ্যে আসলে একটু ধুকধুকানি শুরু
হয়েছে। ডাক দিল আর
কি? হ্যাঁ হ্যাঁ, এটা প্রচলিত আছে, বা কুটুম পেঁচাটা আসলে মোটেও শুভ নয়।
আচ্ছা,
সেদিন আমি প্রথম থেকে এরকম আমার অনুভূতি হচ্ছিল।
আচ্ছা,
তারপরে বাড়ি থেকে যখন আমি নামি, নামার সময় সেই সময় আবার হচ্ছে নতুন বাসায় ডাক দিছে। তারপর হচ্ছে ওই বাড়িতে নামার পর আমি গান গাচ্ছিলাম, মানে আসলে একা অনুভব করছিলাম, তো এই জন্য গান গাচ্ছিলাম।
আচ্ছা,
কিছু দূর যাওয়ার পর একটা সাঁকো আছে বাসে, তো সাঁকোটা পার হতে আসলে আমি সাহস পাচ্ছিলাম না, এই সাঁকোটা আমি পার হবো কি হবো না, কারণ আমি শুনে আসছি যে মাটির উপরে থাকলে নাকি খারাপ যে শক্তি আছে এভাবে কাছে আসতে পারে না, কিন্তু শূন্যে থাকলে, মাটির শূন্যে থাকলে সহজেই কাছে আসতে পারে। তো তারপর ওই সাঁকোটা আমি কি করছি, সাঁকোটা ওইখান থেকে একটা বাঁশ খুলে পানিতে দিয়ে রাত মেলা হচ্ছে ওই পাশে যাই। তো কিছুদিন যাওয়ার পরে দুটো রাস্তা ছিল, একটা হচ্ছে বাম দিকে, একটা ডান দিকে। তো বাম দিকে যে রাস্তাটা গেছে, ওইখানে একটা হন্টেড একটা স্কুল আছে, যেটা এলাকার সবাই জানে। ওই স্কুলের দিকে আমি নামুখী হয়ে আমি ডান দিক দিয়ে আসলে যাওয়ার চেষ্টা করি। ওই স্কুলটা এমন ব্যাপার যে টিনের চালা দিয়ে রাখলে চালা থাকে না। আমি হচ্ছে ডান পাশ দিয়ে যে একটা পথ ছিল, বীরের পথ, সেই পথ দিয়ে আমি যখন যাচ্ছিলাম শীতের রাত, তো ওইখানে একটা পুকুর পানি ছেঁচতে ছিল, ওইখানে একটা মেশিন ছিল, মেশিনের পাশে একটা মাটির প্রদীপ জ্বলতেছিল, পাশে মনে হচ্ছিল কোন একটা লোক দাঁড়ায় আছে। বাট আমি অবাক হলাম যে এই রাতের বেলায় এই বাতাসের মধ্যে বৃষ্টির মধ্যে হচ্ছে এই ধরনের বাতি কিভাবে জ্বলতেছে। যে ওটা নিয়ে আর আমি চিন্তা ভাবনা না করে আমি সোজা হাঁটতে লাগলাম। আমি যে পথ দিয়ে যাচ্ছিলাম, পথটা খুবই অমসৃণ মনে হচ্ছিল, মসৃণ পথ যেটা মনে হচ্ছিল সেই পথে পা দিয়ে হচ্ছে কাদার মধ্যে পা আমার ডুবে যায়।
আচ্ছা,
তো ওইখানে একটা কলমি বাগান ছিল, ওই বাগানের কাজটা যখন আমি ক্রস করি, পিছন থেকে আমার কোনো একটা লাইট যদি আসে, সামনের দিকটা কেমন আলো হয় ঠিক সেরকম একটা আলো আসলো, এবং যেটা সাউন্ডটা হলো আমার পেছন দিয়ে, সেটা হলো জাস্ট এই সাউন্ডটা হলো, সাউন্ডটা পুরো ওইখানে পড়ে যায়। পড়ে যাবো সেন্সলেস হয়নি, বাট ওইখানে পড়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই আপনার কয়েক সেকেন্ড পরেই তো বেশ কয়েকটি কুকুর কোথেকে আসছে কিভাবে আসছে আমি জানি না, আমাকে ঘিরে হচ্ছে ঝগড় শুরু করে দিচ্ছে। ওইখান থেকে যে একটা কাঁচা রাস্তা ছিল, সেই রাস্তা যেত 2-3 মিনিট সময় লাগবে। কিছুক্ষণ পর হচ্ছে যখন একটু স্বাভাবিক হলাম, ওইখান থেকে উঠলাম, এবং মনের মধ্যে আমার খুব ভয় এবং কুকুরগুলো আমার সাথেই আছে।
আচ্ছা,
এবং আমি রাস্তাটা যাই, ওইখানে একটা বাড়ি ছিল, বাড়িতে গিয়ে আমি বললাম যে আমি খুব বিপদে পড়ছিলাম, আমাকে সাহায্য করে আমি পানি খাবো, বাট ওরা কোনোভাবে দরজা খুললো না। তারপর আরো কিছু দূর গিয়ে আমি হচ্ছে আরেকটা বাড়ি পেলাম, সে বাড়ি দেখলাম একটা বৃদ্ধ লোক শুয়ে আছে। প্রায় 5 মিনিট আমাদের অপেক্ষা করলাম, অপেক্ষা করার পর নক করলাম, বললো যে কে ভিতরে আসো। ভিতরে গিয়ে তো আমি গায়ে থেকে সব কাপড় চাপড় খুঁড়ে ফেললাম, আমি টোটালি গোসল করে গেছি। ওনার ওয়াইফ ছিল, উনি আবার একটু ঝাড়ফুঁক জানতে পারি, তো ওনাকে বললাম একটু পানি খাবো, তো ওরা বললো যে একটু পরে খাও। তো ওনার ওয়াইফ আবার হচ্ছে কোথেকে তেঁতুল সংগ্রহ করলো আমি জানি না, তো লোহার শাঁকাটাকে কি দিয়ে একটু পানি গরম করে দিল আমাকে, এবং পানি আমাকে খেতে দিল। খেয়ে দেওয়ার পর তুমি মুখে ছিটাও, ছিটানোর পর আমি একটু স্বাভাবিক হলাম। পরে ওই মহিলা আমাকে কোনো কথা না বলে ধাপ ধুপ করে দুপাশে চর শুরু করলো, আমাকে বেশ কয়েকটা থাপ্পড় মারলো, এবং আমাকে বললো যে তুই কোন মায়ের বুকে দুধ খাইছিস, এত সাহস যে এই রাতের বেলায় এখান দিয়ে কেউ আসে, আজকে তোকে যেটা নাগাল নিছিল আমার বাড়ি পর্যন্ত আসছে, তোকে আজকে নিস্তার দিত না। আমি শুনতে পারি সব, আমি বললাম কি হয়েছে আমাকে বলে, বললো কোনো কথা না, তুই এখন ঘুমো, আমি তোকে সকালবেলায় সব বলবো। ঘটনাটা এলাকার অনেকেই আমার ঘটনাটা জেনে গেছে। সকালবেলা আমার ফোনের সুইচ অফ হয়ে গেছে, চার্জ ছিল না, বাড়ি থেকে আমাকে ফোন করতে পাইনি। তো বাড়ি থেকে যখন গেছি, বাড়ি থেকে মা কান্না করছে, মা আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করছে, কোথায় গেছিলি? তো বললাম মা আমার সাথে এরকম ঘটনা ঘটছে।
আচ্ছা,
তো মার সঙ্গে যে ঘটনাটা ঘটছে রাতের বেলায়, যে ঠিক ওই সময়টায় মা রাত্রি 3 প্রহরের দিকে, মানে আমার যে অভ্যাসটা আসলে দরজা ঠিক যেভাবে আমি খুলি, যেভাবে ভাত খাই, যেভাবে শুই, সেই অভ্যাসটাই, কেউ দরজা খুললো, মা বললো কি অনেক নাকি, তো আমি যেভাবে বললাম হম হ্যাঁ এরকম করে আর কি, তো সে সেটাই করছে, ভাত খেয়েছে। তো মা বললো তাহলে তুই ঘুমিয়ে পড়, হারিকানটা নিভিয়ে দিস। তো মা সকাল রাতে দেখলো হারিকানটা এখনো জ্বালানো আছে, মা দেখলো মশারের মধ্যে কেউ নেই। এবং আসলে ব্যাপার যেটা হলো যে আমি যে পানি খুব বেশি ব্যবহার করে গেছি থালা ভর্তি, মানে হাত ধুলে একদম পানিতে থালা ভরে যায়।
আচ্ছা,
সে থালাটা ওইভাবে আছে, ভাত খাওয়া আছে, শুধু হারি আমি নেই এখানে। ওই ঘটনার পর থেকে যেটা হলো আমার স্বাস্থ্য তখন অনেক ভালো ছিল, পরে আমার স্বাস্থ্যটা এত বেশি ভেঙে পড়ছিল যে অনেকদিন আমি অসুস্থ হয়েছিলাম।
মানে সেম টাইমে যখন আপনি একটা জিনিস মানে আপনার কিছু ধাওয়া করছে, ঠিক আপনার মতোই কোনো কিছু একটা বেশ ধরে আপনাদের বাসায় ঢুকে আপনাদের বিছানায় থেকেছে এবং আপনার খাবারও খেয়েছে।
হ্যাঁ হ্যাঁ, এবং মানে আমার আশেপাশে যারা দাদি ছিল, তারপর কাকি ছিল, সবাই মিলে মানে অনেকেই কান্নাকাটি আসলে শুরু করছে।
আপনার বাসায় ইজ ইট লাইক আ ডাইভার্সন, এমন কি হতে পারে যে ওনার মা, আপনার মা তো বোধহয় জানে এসব ব্যাপারে অনেক কিছু। আমি দেখলাম যে আপনার সব ঘটনা আপনি আপনার মাকে গিয়ে বলেন, তার মানে এসব ব্যাপারে তার আইডিয়া আছে। আপনি ঝাড়তেও বলেছেন আপনার মাকে একবার, তার মানে আপনার মা কিছুটা হলে এসব জ্ঞান রাখেন। সো এমনও হতে পারে ঘটনাটা যে উনি ওখানে যেই বিপদে আছেন সেই বিপদে কিন্তু উনি আরেকজন মহিলার কাছে গিয়ে বেঁচে গেছেন, যে মহিলা ওনাকে শাসনও করেছে যে এত রাতে তুমি কেন আসলে। তো ওই মহিলাটা না থাকলে আরেকজন যে তাকে সিকিউর করতে পারতো, অর্থাৎ তার মা, তাকেও কিন্তু অন্যদিক থেকে ব্যস্ত রাখা হয়েছে এবং নিশ্চিন্ত রাখা হয়েছে যে না তোমার ছেলে ঠিক আছে, তাকে যাতে কনসেন্ট্রেশন দিতে না পারে সেই কারণে। ইটস আ বিগ প্ল্যান, হিউজ প্ল্যান, আই ডোন্ট নো কি অবস্থা, বাট থ্যাংক ইউ ভেরি মাচ অনেক ভাই আপনার এই এক্সপিরিয়েন্স গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।
থ্যাংক ইউ ভেরি মাচ।
ডট চলছে এবং সেই সাথে একের পর এক অভিজ্ঞতা আমরা শুনছি, আর প্রত্যেকের এই অভিজ্ঞতা শুনে শুনে আমাদেরও কিছু কিছু অভিজ্ঞতা বাড়ছে এবং আই হোপ যারা শুনছে ডট তাদেরও কিছু না কিছু অভিজ্ঞতা হচ্ছে এবং সেই অভিজ্ঞতা থেকে কোনটা আপনার জন্য করা ভালো, কোনটা করা ভালো না, কোন জিনিসটা করা উচিত, কোনটা উচিত না, সেটা কিছু না কিছু তো হয়তো আজ করতে পাচ্ছেন। তো যাই হোক, আর কথা না বাড়ি, আমরা আরও একজন আছে, আমরা তার কাছে চলে যাই। রেহান, তার কাছে কি যাওয়ার জন্য পরিচয়টা কি দিয়ে দিতে হবে আবার নাকি
সবাই বলি? হ্যাঁ, ডট টিমেরই একজন অংশ সোহান ভাই আমাদের সাথে আজকে আবারও জয়েন করেছেন এবং আবারও উনি ওনার চোখ কান খোলা রেখে যেভাবে যেখান থেকে সম্ভব যত রকমের ভৌতিক ব্যাপার বা ঘটনা বা নিজের এক্সপিরিয়েন্স যেটাই হোক না কেন, যেটাই ওনার কানে আসছে সেটাই ডট টিমের পর্যন্ত পৌঁছে দিচ্ছেন তিনি। তাই আরো একবার থ্যাংক ইউ এন্ড ওয়েলকাম সোহান ভাই, কেমন আছেন?
ভালো আছি। ঘটনা চলে যায় সরাসরি?
অবশ্যই।
আমরা
তার আগে এতটুকুই খালি বলবো যে এই ঘটনাগুলো যে আপনার সাথে ঘটে বা আপনি যে জানতে পারেন, এটাকে আপনার কি মানে ভালো মনে হয় নাকি দুর্ভাগ্যজনক মনে হয়? কারণ এই ধরনের ঘটনা ঘটা
তো সবাই চাইবো যে এই ধরনের ঘটনা যাতে কারোর সাথে না ঘটে। আর
সেটাই
কারোর সাথে ঘটে তাদের জন্য তো অবশ্যই দুর্ভাগ্যজনক এটা।
অফকোর্স।
তো ঘটনা চলে যাই।
শিওর।
প্রথম যে ঘটনাটা শেয়ার করবো সেটা শামসুল ভাই বলেছে ঘটনাটা, এটা হচ্ছে কিশোরগঞ্জের একটা ঘটনা, কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার ঘটনা।
ওকে।
এটা ঘটে হচ্ছে 1995 দিকে। তো এটা ওনার ছোট ভাই পরাগ নামে একজন ওনার সাথে ঘটেছে। পরাগ ভাই একদিন মানে পার্শ্ববর্তী এক গ্রামে তার এক আত্মীয় বাড়িতে বেড়াতে যায়। তার ফিরতে ফিরতে বেশি রাত হয়ে যায়। তার যে রাস্তাটা দিয়ে ফিরতে হবে সেটা ছিল হচ্ছে একটা মাঠের উপর দিয়ে খোলা রাস্তা। তো সময়টা একবার গরমের সময় ছিল। সেই রাস্তা দিয়ে আসার সময় পথের মাঝখানে একটা পরিত্যক্ত মন্দির পড়ে, যেটা অনেকদিন ধরে ব্যবহার হয় না, আর সেখানে মানুষ একটা কোনো ভয়ের কারণে হয়তো বা সেখানে যায় না মানুষ বেশি একটা সেখানে। তো তার যেহেতু রাস্তার মধ্যে পড়বে এটা, তো তিনি কিছুক্ষণ অপেক্ষা করে দেখে যে কোনো লোকজন আসে কিনা।
আচ্ছা।
তো দেখে যে না কেউ নাই, রাত প্রায় 10টা বেজে গেছে, গ্রামে তো এটা অনেক রাত। তো তিনি একই রওনা হয়। তো তার ভয় তেমন একটা লাগছিল না, যেহেতু সেদিন আবার চাঁদ ছিল আকাশে, মোটামুটি ফক ফোকাস হচ্ছে। তো মন্দিরটা ঠিক কাছাকাছি প্রায় উনি চলে এসেছে, ঠিক এমন সময় উনি দেখলো কি যে খোলা মাঠের থেকে সাদা কাপড় পরা একজন মহিলার মতো রাস্তার মধ্যে উঠলো, দূরত্বটা একটু বেশি ওনার থেকে, জাস্ট উনি দেখলো যে উঠলো, উঠে হাঁটতেছে সামনে দিয়ে। তিনি হাঁটতেছে, হেঁটে একটা সময় মহিলাকে সে ধরে ফেললো, মানে মোটামুটি কাছাকাছি চলে এসেছে, ধরে ফেললো এবং দুজন প্রায় একবারে পাশাপাশি এখন।
আচ্ছা।
তো মহিলা হাঁটতেছে মহিলার মতো, তো হুট করে না উনি কেন জানি মহিলার দিকে তাকালো। তাকে ভয়ানক তেমন কিছু না মহিলা চেয়ারটা, জাস্ট মহিলাটা একটা জিনিস অস্বাভাবিক জিনিস একটা শ্রেণী দেখলো, সেটা হচ্ছে গিয়ে চোখটাকে আমরা যদি একটু অর্ধেক উল্টে হাঁটার চেষ্টা করি, মানে অর্ধেক মানে উল্টে রাখলে চোখটা যেরকম ভাবে, ঠিক সেভাবে উনি হাঁটতেছে। তো সে প্রথমত খাদ দিয়ে দেয় কি ব্যাপার থেকে উনি হাঁটতেছে কেন। তো সে একবার তাকে আর টাকা না, তো ভাবলো যে সে হয়তো বা অনেক সময় আগে ধ্যান ট্যান করলো এরকম করে আর কি, চোখটাকে একটু উপরে তুলে রাখে। তো সে করলো কি মহিলাটা পাস করে চলে গেল, অনেক দূর সামনে চলে গেল। তো মহিলাটা মন্দিরের কাছাকাছি এসে মন্দিরে ঢুকে গেল, যে পরিত্যক্ত যে মন্দিরটা সেখানে ঢুকে গেল।
যে পরাগ ভাই সে কিছু দূর গিয়ে একটু পিছন দিকে ফিরে তাকালো, তাকে দেখলো যে মন্দির ভিতরে মহিলাকে দেখা যাচ্ছে না। তো সে ভাবলো যে কি কাজে গেছে কে জানে, সে আর তাকাও না। তো এখন কেন যেন তার না একটু একটু ভয় করতেছে, এতক্ষণ মহিলাটা ছিল পাশে তার কোনো ভয় ছিল না, এখন কেন একটু একটু ভয় করতেছে। আর সে একটা জিনিস খেয়াল করতেছে যে সে যেদিক দিয়ে হাঁটছে ঠিক সেদিক দিয়ে কেন যেন গাছের পাতাগুলো নড়তেছে, শুধু মানে কোনো বাতাস ছাড়া কোনো কিছু ছাড়া।
আচ্ছা,
গরমের সময় এমনিতেই তো গাছের পাতাগুলো একটু একটু নড়তেছে। তো সে খুব দ্রুত পা চালিয়ে বাসায় চলে আসে, বাসায় সে কাউকে ঘটনাটা বলে না। তো বাসাটা হচ্ছে দোতলা বাসা। তো সে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে, শুয়ে পড়ার পর রাতে একটা টাইমে তার মনে হয় কি যে তার মুখের উপর কি যেন একটা পড়ে আছে, মানে একটু অস্বাভাবিক লাগতেছে মানে ঘুমের মধ্যে তার। সে ঘুম ঘুম চোখে না মুখের মধ্যে হাত দিয়ে না একটু শক্ত হয়ে যাবে, মানে এক গোছা চুল তার মুখের উপরে পড়ে আছে। সে মানে থতমত খেয়ে সাথে সাথে উঠে বসে, উঠে বসে দেখেছে না কিছু নেই, বাট সে ধরছে একবার হাত দিয়ে চুলগুলো একবার মুট করে ধরছে।
যে সে যখন টাচ করেছে তখন আসলেই চুল টাচ করেছে,
হ্যাঁ চুল টাচ করেছে,
যখন সে শক্ত উঠে গেছে তখনও কিছু নেই,
কিছু নেই। তো সে কিছুক্ষণ বসে চিন্তা করলো যে কি ব্যাপার, কি হলো এটা, আবার চিন্তা করলো যে স্বপ্ন হতে পারে ব্যাপারটা। তো সে ওয়াশরুমে গেল, সে ওয়াশরুমে যাওয়ার আগে ঘরের লাইটটা জ্বালিয়ে গেছিল, লাইট জ্বালিয়ে সব কিছু দেখে দেখে ওয়াশরুমে গেছে। তো সে যখন ওয়াশরুম থেকে ফিরে এসে রুমে ঢুকছে সাথে সাথে লোডশেডিং হয়েছে, সাথে সাথে লাইট অফ হয়ে
গেছে।
তো হুট করে না তার নজরটা চলে যায় ভাইয়া জানলার থেকে, তো জানলা দিয়ে তাকানোর পর সে আসলে দেখতে পায় সে মহিলাটাকে, কিন্তু মহিলাটা ছিল 180 degree অ্যাঙ্গেলে ছিল,
মানে
উল্টিয়ে মানে 180 degree অ্যাঙ্গেলে মানে উপর দিক থেকে নিচের দিকে নামতেছিল আর কি জানলা দিয়ে, এবং তার দিকে তাকিয়ে আছে ঠিক উল্টানো চোখ অবস্থায়। তখন সে চিৎকার দিয়ে ঘর থেকে বেরো যায়, বেরো যাওয়ার পরাগ বের যে দাদি সে ঘুমতে ঘুমতে বলে কি হয়েছে। তো সে এখন বিস্তারিত যে ঘটনাটা বন্ধু যা করছে সব বলে, বলার পরে বলে যে আচ্ছা ঠিক আছে, তো পরাগ বের দাদি আবার একটু এসব ব্যাপারে একটু জানতো।
আচ্ছা,
সে রুমে যায় এবং গিয়ে সে পুরো রুমটাকে একটু পানি ছিটে দেয়, সীমাটা সুরা পুরো পানি ছিটে দেয়, এবং সে পরাগ বের বলে আজ থেকে তুই সন্ধ্যা করা বের হও না, খুব খারাপ একটা জিনিস তোমার পিছু নিয়েছে, তুমি বের হলো হয়তো তোমার ক্ষতি করতো সেটা ঘরে ঢুকতে পারলে। এরপর তার পরাগ ভাই আর সন্ধ্যা করে বাইরে বের হয় না। তো এরপর আর তার সাথে এরকম কোনো ঘটনা
ঘটনাকে সে আর কখনো দেখেনি,
আর কখনো সে দেখেনি। এটা তো কিশোরগঞ্জ যারা কুটিয়াদী উপজেলা আছে তারা হয়তো খোঁজ নিলে জানতে পারবে ঘটনাটা।
মানে একটা মিস্ট্রি অথবা একটা রহস্য কিন্তু রয়েই গেল শুনুন, সেটা হচ্ছে যে পরবর্তীতে সে হয়তো বাড়িতে ঢুকতে পারেনি বলে তাকে কিছু করেনি, কিন্তু প্রথম যখন মহিলাটাকে দেখে তখন কিন্তু মানুষটা সম্পূর্ণ একাই ছিল, তখন কেন কোনো রকম আনসেফ অবস্থায়, তখন কেন কোনো রকম অ্যাটাক হয়নি, এই প্রশ্নটা রয়ে গেল। যাই হোক, আসলে কোন সময় কি জন্য ঘটে সেটা যদি ঠিক মতন পুরোপুরি জেনেই যাওয়া যায় তাহলে সেখানে মিস্ট্রি বা ভয় আসলে থাকে না, এরকম কিছু ঘটনা ঘটেই। থ্যাংক ইউ সোহান ভাই এই ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য। এছাড়া আর কোনো,
হ্যাঁ আরেকটা ঘটনা আছে, সেটা হচ্ছে কি কিছুদিন আগে আমার বন্ধুর সাথে আমি হসপিটালে গিয়েছিলাম, সেখানে একটা ঘটনা আছে। হসপিটালে গিয়ে আমার একজনের সাথে পরিচয় হয়েছিল, আসলে তার নামটা প্রকাশ করতে নিষেধ করছে আর কি।
আচ্ছা
আচ্ছা, হসপিটাল তো একটা সরকারি হসপিটাল, সেটার নামটা না হয় হাইড করি।
হ্যাঁ
প্লিজ
প্লিজ।
তো এই যে গত বছরের ঘটনা, এটা সে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়,
সরকারি
হসপিটাল। তো ভর্তি হওয়ার পর তার আসলে ফ্যামিলি মেম্বার সব দেশের বাড়িতে, তো তার এক আত্মীয় থাকে ঢাকায়, সে দিনের বেলা আসে রাতে আর থাকে না।
আচ্ছা,
একটা ব্যাপার কি হসপিটাল গুলো দিনের বেলা যতটা মানে মানুষ মানে পরিপূর্ণ, রাতে কোনো একটা টাইম কিন্তু অনেক নীরব হয়ে যায়,
অনেক নীরব হয়ে
যায়, কেউ থাকে না।
সিভিয়ার রোগীদের আত্মীয় স্বজন কয়েকজন বাদে মোটামুটি একটা থমথমে ভাবে থাকে,
থমথমে ভাব থাকে। সরকারি হসপিটাল গুলোতে ওয়ার্ড গুলোতে তো এমনি তো ফ্লোরে অনেক লোকজন থাকে বেডের সাথে সাথে, তো তিনি একটা বেডে ছিল। যেদিন ঘটনাটা ঘটে সেদিন রাতের বেলা, রাত 4টার দিকে হবে, তো একটা সময় না হুট করে না তার কেন জানি ঘুম ভেঙে যায়, তিনি যায় না হুট করে তার ঘুম ভেঙে যায়। এমনি তো মাঝে মাঝে ডক্টররা আসে এসে চেক আপ করে চলে যায়, কিন্তু হুট করে তার ঘুম ভেঙে যায়। একটা কাত হয়ে শুয়েছিল এবং তার ঘুম ভাঙার সাথে তার চোখটা চলে যায় মানে ফ্লোরের দিকে, মানে ফ্লোরে একজন পেশেন্ট বিকালে এসে ভর্তি হয়েছে।
আচ্ছা,
তো সে মানে ফিট পায় নাই, তো তাকে ফ্লোরে রাখা হয়েছে এবং তার সাথে একজন মহিলা, সম্ভবত তার ওয়াইফ হবে, সে মানে হেলান দিয়ে মানে চোখ বন্ধ করে মানে ঘুমিয়ে আছে হয়তোবা। তো সে তাকেই দেখে কি যে সে যে লোকটা শুয়ে আছে তার দুপায়ের ফাঁকের মাঝখানে কুন্ডলি পাখি একটা কালো বিড়াল বসে আছে এবং সেটা তার দিকে তাকিয়ে আছে। এটা দেখার পর সে মানে প্রথমত প্রথমত খেয়েছে কি এত রাত্রে বিড়াল, সচরাচর তো বিড়াল আসে কিন্তু এত রাত্রে রাত্রে 2টায় তা হয়েছে তার একটা কালো বিড়াল। তো এটা দেখে সে চোখ বন্ধ করলো, জাস্ট কত 3-4 সেকেন্ড পর সে আবার তাকালো, তাকে দেখলো যে বিড়াল টান নেই। ঠিক
ভেট কিছুক্ষণ পরে মানে লোকটার মানে খুব খারাপ অবস্থা শুরু হলো, মানে মানে সে হাত পা কাঁপাকাঁপি শুরু হলো এবং ডক্টর আসলো, কিছুক্ষণের মধ্যে লোকটা মারা গেল।
আর বিড়ালটাও নাই,
বিড়ালটা সে দেখলো না কোথাও, দুই তিন সেকেন্ডের মধ্যে বিড়ালটা নাই হয়ে গেল। আর সে চোখটা বন্ধ করে যতটুকু সময় তার, বিড়ালটা তিনি আর দেখলো না। এবং এটা মানে সে প্রচন্ড ভয় পেয়ে গেল এবং সে কথাটা কাউকে বললো না যে আসলে কেউ বিশ্বাস করবে কিনা, কিন্তু সে যে দেখছে এটা মানে সে বলতেছে যে আমি তো 100% শিওর আমি এটা দেখছি।
আচ্ছা, এই লোকটা মানে যে দেখেছে ঘটনাটা উনি অ্যাকচুয়ালি কি করেন?
আসলে উনি একটা ওনার মানে ব্যবসা আছে ইসলামপুরে।
আচ্ছা,
আর আমি যে হসপিটালের কথা বলছি সেটা পুরান ঢাকারই।
আচ্ছা,
ঢাকার পুরান ঢাকার লোকটাই বেশি যায় সেখানে আর কি।
মানে কিছু স্পেসিফিকেশনস আছে আসলে, মানে যার সাথে ঘটেছে তাকে ছাড়া আমরা জানতে পারি না। যেমন আমি যেটা অ্যাকচুয়ালি জানতে চাচ্ছিলাম কি করে এটা বলতে, যে লোকটা আসলে কতটুকু লজিক্যাল সুপার ন্যাচুরালিটিতে বিশ্বাস করে নাকি সে সায়েন্সে বিশ্বাস করে, কি ধরনের মানুষ সে, এবং এটা জানতে চাচ্ছিলাম একটাই কারণে, যে বেড়ালটা দেখে কি সে ভয় পেয়েছিল নাকি তার কাছে সেটা স্বাভাবিক লেগেছিল, বেড়ালটা দেখে কি তার ভিতরে কোনো ফিলিংস এসেছিল যেটা অশুভ কিছু হতে পারে বা কিছু।
একটা ব্যাপার তিনি যেটা বলেছিলেন যে সাধারণ বিড়ালগুলো কিন্তু সাথে সাথে চোখগুলো দেখা দেয়, কিন্তু ওটার মুখের মধ্যে এত পশম ছিল যে চোখটা হালকা হালকা দেখা যাচ্ছিল, মানে মুখ ভর্তি পশম ছিল, এত বড় বড় পশম কালো বিড়ালটার।
কিছুক্ষণের মধ্যেই কি
রোগীটা মারা যায় কি? তো এটা দেখার পর সে করলো কি, পরের দিন তার যে রিলেটিভ ছিল যে আসতেদিন আমরা তাকে খুব রিকোয়েস্ট করলো যে আপনি একটু রাতে থাকেন, কিন্তু তাই ঘটনাটা বলবো যাতে সে ভয় পেয়ে যায়। আবার সে থাকলো দুই তিন দিন, থাকার পর ব্যাপারটা আর সে চোখে পড়ে না তার, সেই রিলেটিভ থাকে সবসময় তার সাথে। তার কয়েকদিন পর হুট করে রিলেটিভ একজন বললো যে আমার বাসায় আমার আমার মেয়ে অসুস্থ, আজকে তো আমি থাকতে পারবো না, আপনি একই থাকেন। বলেছে ঠিক আছে, ততদিন উনি আরেকটু সুস্থ হয়ে গেল। সেদিন ভাইয়া একই অবস্থা, রাতের ফজরের আজানটা ধর কিছুক্ষণ আগে আবারও ঘুম ভেঙে যায় এবং সে ঘুম ভাঙার সাথে দেখে যে তার পাশের বেডে যে ছিল এতদিন ভর্তি একজন বৃদ্ধ লোক, তার বুকের উপর সে বিড়ালটা বসে আছে, কুণ্ডলি কাটে এবং তার দিকে তাকিয়ে আছে। অদ্ভুত ব্যাপার হচ্ছে বিড়ালটা তার দিকে তাকিয়ে থাকে এবং এটা দেখার কিছুক্ষণ পর ফজল আজানটা দশ সাথে সাথে মানে ওই রোগীটারও
কিছুক্ষণ চলে গেল,
সেও মারা গেল।
ওই রোগীটার সাথে কোনো লোকজন ছিল না?
ছিল, তারা মানে ওই দিনটা তো আসলে একটু ঘুমে ঘুমে থাকে সবাই, একটু ঘুম, ওরা
কেউ খেয়াল করে,
কেউ খেয়াল করেনি, কেউ দেখেনি।
আর
একটা বিড়াল থাকবে কেউ যদি, তার অবশ্যই দেখবে সবাই, ডাক্তাররা তো অবশ্যই দেখবে। আর বিড়ালের তো এত সাহস না যে এত লোকজনের মাঝখানে সে একজনের বুকের উপরে বসে থাকবে।
তাও যদি হয় সেই রোগীটা একটু পরেই কেন সিরিয়াস কন্ডিশনে গিয়ে এবং পরপর দুটো ঘটনা, দ্যাট মিন্স হচ্ছে বিড়ালটা মনে হচ্ছে যে কোনো কিছুর একটা ইঙ্গিত বহন করতেছে
এবং সেই ইঙ্গিতটা একজনই টের পাচ্ছে এবং কিছুক্ষণ পরই মারা গেল, ফজল আজান হয়ে গেল, মারা গেল। এবং এটা দেখার পর সে আর সেখানে থাকতে পারলো না, সে করলো সেই হসপিটাল ছেড়ে অন্য জায়গায় গিয়ে ভর্তি হলো।
অন্য জায়গায় গিয়ে ভর্তি হওয়ার পরে বোধ হয় তার সাথে এই ঘটনাটা ঘটেনি?
না না, উনি বললো যে এর আগে আমি হসপিটালে ছিলাম কিন্তু এটা এইরকম কোনো ঘটনা আমি দেখি নাই, কারণ যেহেতু উনি পুরান ঢাকার বাসিন্দা, উনি প্রায় যেত ওই হসপিটালে, কিন্তু এই লাস্ট ইয়ারে
এই সিকোয়েন্সটা যাওয়ার পরে সে আর যায়নি।
হ্যাঁ, আর যায়নি।
আসলে কি দোস্ত, গল্প হচ্ছে সত্য ঘটনা থেকেই আসে। হ্যাঁ, অলমোস্ট সেম টাইপের একটা ঘটনা হুমায়ুন আহমেদের একটা বইয়ে গল্প আকারে আমি পেয়েছিলাম। সেখানে অবশ্য একটা বাচ্চার কথা বলা হয়, সেই বাচ্চাটা হচ্ছে হঠাৎ করেই মানে সি ওয়াজ এ ভেরি স্মার্ট কিড, মানে খুব নর্মালি সব বড়দের সাথে কথা বলতে সে ভয় পায় না। হঠাৎ একটা সময়ের পর থেকে দেখা গেল কিছু কিছু মানুষ দেখলেই সে প্রচন্ড কান্না করে, 4-5 বছর বয়সের একটা বাচ্চা প্রচন্ড কান্না করে এবং যাকে দেখে সে কান্না করে তার 4-5 দিনের মধ্যে সেই মানুষটার মৃত্যু হয়। এরকম 4-5 বার ঘটার পরে তার বাবা মার ধারণা হলো যে মেয়েটার মানসিক কোনো সমস্যা আছে, যেটাকে আমরা ক্ষমতা বলবো না, খারাপ দিকে গেলে সেটাকে সমস্যাই বলা উচিত, তো ক্ষমতা বলবো না। সেই মানসিক সমস্যার জন্য তারা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে মেয়েটার ভয়টা দিনে দিনে বাড়তে থাকে, সে অন্য কাউকে দেখে এভাবে ভয় পেত, সেরকম করে সে সারাক্ষণই ভয় পেতে থাকলো, তার খুবই ভয় লাগে। তো তাকে অনেক জিজ্ঞেস করে সাইকিয়াট্রিস্ট যে তুমি কেন ভয় পাচ্ছ, তুমি কি দেখতে পাও, কোনো সমস্যা? সে কোনো কথাই বলে না। মেয়েটা বেশি দিন বাঁচে না গল্পটাতেও এবং লাস্ট মোমেন্টে সে বলে যে আমি সবার পিছনে একটা কালো ছায়া দেখতে পাই এবং যার পিছনেই এই কালো ছায়াটা দেখতে পাই আমি সাথে সাথেই বুঝি যে এই মানুষটা আমার সাথে বেশি দিন থাকবে না। এবং একটা পর্যায়ে সে তার সাথে এই কালো ছায়াটাকে দেখতে শুরু করে বলেই সারাক্ষণ সে নিজে ভয় পেত। তো এই ধরনের ঘটনাগুলো গল্প আকারে বের হয় নিশ্চয়ই এরকম কোন ঘটনা থেকেই, শোন ভাই, তাই বলতে চাচ্ছি
গল্পে আসলে
বাস্তব প্রচুর গল্পে আসে। এছাড়া আর কোন ঘটনা? আপনি তো এক্সপেরিয়েন্সের ভান্ডার, আপনার কাছে জিজ্ঞেস করতে বাধে না।
আরেকটা ঘটনা বলি, সেটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে আমার যার সাথে ঘটে, তার হচ্ছে ইসলামপুরের দোকান, যে তার স্টাফ, তার এক স্টাফের মুখ থেকে তিনি শুনছিল, তিনি আবার আমার সাথে এটা শেয়ার করলো। তাদের সেই স্টাফটা একটা সময় মানে কাউন্টার চাকরি করতো, বাস কাউন্টার চাকরি করতো। তো ব্যাপারটা হচ্ছে এখানে কাউন্টার গুলোতে কিন্তু অনেক রাতে গিয়ে খুলতে হয়, যেটা যাত্রী রয়েছে ভোরবেলা নামে তিনটা চারটা দিয়ে গিয়ে কাউন্টার খুলতে হয়, শিফট হয়তো দিনে কেউ থাকে রাতে কেউ থাকে এই অবস্থা। ওই ছেলেটা তখন হাটহাজারিতে থাকতো, লং রুটে একটা কোন একটা বাস কাউন্টারে চাকরি করতো আর কি। হাটহাজারিতে থাকা অবস্থায় ওই ছেলের সাথে একটা ছেলে থাকতো যে দিন শিফটে কাজ করতো, আর এই ছেলেটা রাতে কাজ করতো। ওই ছেলেটাও হাটহাজারিতে থাকতো, কিন্তু দুজন আলাদা আলাদা থাকতো। তো একদিন দিনে যে ছেলেটা কাজ করতো, সে এসে একদিন মানে ওকে বলতেছে রাতের বেলা যে আসলে আমি একটা নতুন বাসায় উঠছি, নতুন রুমে একা থাকতো ছেলেটা, বললো সেখানে কেমন জানি অস্বাভাবিক ঘটনা ঘটে। তো বললো যে কেমন ঘটে? তো বললো যে আসলে মাঝে মাঝে আমার কেন জানি মনে হয় মানে ওই ছেলেটা যেখানে ঘুমায় মানে ওর যে মানে চোখে মানে খাট না চোখে আর কি, তো বললো যে আমি যেখানে শুই আমার রাতে মনে হয় যে চোখেটা নড়ে, খুব নড়ে, কিন্তু আসলে আমি তো এভাবে অত নড়ি না। আর আরেকটা ব্যাপার, আমার কেন জানি ফিল হয় যে আমি রাতে কোনো একটা টাইমে আমার মনে হয় আমি শূন্য উঠে এক হাতের মতো উঠেছি উপরে, কিন্তু আসলে ঘুম থেকে দেখে দুইজন আমি ঠিক আছি। পরে বলো যে না এগুলো শব্দ মনে পড়ে গেল কিছু না। তো এইটা মানে কয়েকদিন পর পরে সুযোগ পেলে ওকে বলতো ঘটনাটা, একদিনের ঘটনা, ও আর আসে নাই মানে দিনের বেলা ও আর ডিউটিতে আসে নাই। তো পরবর্তীতে খবর নিতে যায়, গিয়ে দেখা যায় মানে ওর প্রচন্ড জ্বর এবং খুব অসুস্থ। পরবর্তীতে বলো যে কি ব্যাপার, কি হয়েছে, কি প্রবলেম, তো মানে খুব ভয় পেতেছিল। তো বললো যে গতকাল একটা ঘটনা ঘটছে আমার সাথে, মানে আর কাউকে বলে না, ওকে বললো আলাদা হবে, যে গতকাল একটা ঘটনা ঘটছে। তো বলেছে কি? বলেছে আমি রাতে যখন শুয়েছিলাম একটা সময় মনে হলো কি আমার মানে পেটের উপরে কিছু একটা লাগতেছে, মানে বাড়ি খাচ্ছে ঝুলন্ত অবস্থায়, অন্ধকার ছিল, বলেছে লাইট চেয়ে নিয়ে ঘুমিয়েছিলাম, কিছু একটা লাগতেছে বারবার মানে ঝুলন্ত অবস্থায়, কিছু একটা গায়ে মধ্যে টাচ লাগলে যা হয় আর কি। তো আমি বুঝি না এই ব্যাপারটা কি, তো আমি হুট করে হাত দিয়ে ফেলি, হাত দিয়ে মনে হলো যে যদি পায়ের মতন উঠতেছে, মানে কেউ যদি একটা ফাঁস দেওয়া অবস্থা থাকে গানের সাথে, ঠিক সেরকম একটা মানুষ নড়তেছে ফাঁস দেওয়া অবস্থা, এবং ও সাথে সাথে বিছনা থেকে নেমে যায়, শিক্ষার দিয়ে নেমে গিয়ে দরজা খুঁজতে থাকে, দরজা মনে হয় খুঁজে পাচ্ছে না, ঠিক এমন টাইম মনে হল ওই জিনিসটা ধুম করে পড়লো বিছনার উপরে, এবং ওর মনে হচ্ছে ওর দিকে আসতে থাকে একটা হামাগুড়ি দিয়ে কালো একটা শ্যাডোর মতো। এটা হওয়ার পরই ওর চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে, এবং সকালবেলা থেকে ওর এরকম জ্বর। তো এটা পরে বলছে এই ঘটনা কি রুমের মধ্যে, এর আগেও তো অনেকবার বলছিলি। তো পরবর্তীতে এই রুমের ঘটনাটা যেটা জানতে পারে ভাইয়া, যে এই রুমের মধ্যে যখন রুমটা তৈরি হচ্ছিল তখন একজন লোককে মেরে তার হাত পা বেঁধে মানে এখানে ঝুলিয়ে রাখছিল রুমের ভিতরে। তো এরপর থেকে এই রুমটার ভিতরে মানে থাকতে সময় এই
জায়গাটা যখন কনস্ট্রাকশনে
হ্যাঁ হ্যাঁ ছিল তখন মানে একটা লোককে মেরে এই রুমের মধ্যে মানে হাত বেঁধে ঝুলিয়ে রাখছিল। তো তারপর থেকে মানে বলো
প্রচন্ড কষ্ট দিয়ে মারা হয় তখন মানুষটা মরে যায়, মানুষটার আত্মাটা শুধুমাত্র ওই কষ্টটা শেষ না হওয়া পর্যন্ত বেঁচে থাকে এবং সেই কষ্টটা সে সরিয়ে দিতে চেষ্টা করে, এরকম একটা কথা জাপানে আছে এবং তারা খুব ভালোভাবে বিশ্বাস করে এটা, যে মানুষের কষ্টটা সহজে মরে না।
এটা সম্ভবত একটা মুভিও আছে সম্ভবত,
হ্যাঁ এটাই আমি বলছিলাম যে গ্রাজ নামে একটা মুভিও আছে, সেখানে ওই জিনিসটা দেখানো হয়েছে যে না কষ্টটা আসলে মরে না এবং তারা চায় বারবার ঘটনাটা রিপিট হোক, তাদের কষ্টটা সবার মাঝখানে থাকুক, সবাই তাদের কষ্টটা অনুভব করুক। এটা জাপানের একটা মিথ, আমি জানি না এটা 100% সত্য কিনা, তবে মাঝে মাঝে এই ধরনের ঘটনা শুনলে মনে হয় যে ওই লোকটা না হলেও ওই লোকটার কষ্টটা মনে উঠে এসে আরেকজনকে বোঝানোর চেষ্টা করেছে যে দেখো আমি কত কষ্ট পেয়ে পৃথিবী থেকে চলে গিয়েছিলাম। ইউ নেভার নো। শুভন তোর আজকে হয়েছে কি বল?
না আমার কিছুই হয়নি, আমি শুধু চুপচাপ শুনছি আর কি ঘটনাগুলো, কারণ আমি একটা ঘটনা মানে চিন্তা করছিলাম যখন উনি বলছিল, হয়তো আমি পরে ঘটনাটা শেয়ার করব। তো আগে সোহান ভাইয়ের ঘটনাগুলো শুনে নিই, তারপরে একটা ঘটনা হঠাৎ মনে পড়লো, যদিও এটা এগুলোর সাথে এগুলোর তেমন কোনো মিল নেই, কিন্তু তারপরেও আমার মনে হলো যে বিষয়টা একটু শেয়ার করা দরকার।
অফকোর্স, আর যারা দলে পার্টিসিপেট করতে চায়, আসতে চায় গল্প বলতে বা তাদের ঘটনাগুলো শেয়ার করতে, তাদেরকে বলবো স্পেশালি সোহান ভাইয়ের বলার ধরনটা একটু ভালো করে দেখবেন, খুব প্রেসাইজ ভাবে প্রত্যেকটা মূল জায়গা ধরেই কিন্তু উনি ওনার স্টোরিগুলো বলেন, কোনো অংশ বাদ যায় না, কিন্তু অতিরিক্ত ডিটেইলে গিয়ে আপনাদেরকেও বিরক্ত করা হয় না। তো সবাইকে বলবো একটু মাথায় রাখবেন যে এভাবে আপনাদের কাছ থেকেও শুনতে চাই। ওকে সোহান ভাই, এছাড়া
হ্যাঁ ঢাকার একটা ঘটনা বলি
প্লিজ।
আমি যেখানে থাকি শনিয়াখালী, এখানে একটা ঘটনা বলি, এটা হচ্ছে গিয়ে 2000 সালের থেকে ঘটে ঘটনাটা।
আচ্ছা,
সেখানে আর পাঁচতলা একটা বাড়ি, তিনতলা থাকতো হচ্ছে বাড়িওয়ালার এক আত্মীয়, তাদের একটা মেয়ে ছিল 12-13 বছরের, প্রায় তার উপর একটা জিন ভর করতো প্রায় সময়। এবং অদ্ভুত ছিল কি ভাইয়া, যখন মেয়েটাকে চিনে ধরতো সে একতলাটা এসে ওকে পাঁচতলা সবার ঘরে গিয়ে নক করতো, টুপ টুপ করে নক করতো সবার ঘরে দরজা, এবং সেটা রাত 3টাও হতে পারে, সকালেও হতে পারে, আবার দুপুরেও হতে পারে, কোনো নির্দিষ্ট কোনো টাইম নেই। এবং একটা অদ্ভুত ব্যাপার ছিল, তিনতলায় যে সিঁড়িতে যে লাইটটা দেওয়া হতো সেটা কখনই টিকতো না, 5 মিনিট 10 মিনিট তারপরে ফিরে যেয়ে যেত। অনেক ইলেকট্রিশিয়ান দেখানো হয়েছে, বলছে লাইন ওকে বাট লাইট চলছে না, এখানে হবে না। তো তিনতলাটা সবসময় অন্ধকারই থাকতো,
তিনতলায় কি ওই মেয়েটা থাকতো?
হ্যাঁ, তিনতলায় থাকতো। এবং মাঝে মাঝে হতো কি ভাইয়া, যারা চারতলা পাঁচতলা থাকতো তারা হঠাৎ ভয় পেয়ে যেত।
আচ্ছা,
কারণ তারা দেখা যেত তিনতলা অন্ধকার থাকতো, মেয়েটা সিঁড়ির মধ্যে বসে থাকতো, মানে চুলগুলো এলোমেলো থাকতো, এবং তার মানে তাকে যখন তার উপরে প্রজেক্ট করা হতো তখন তার মানে চোখগুলো মানে একবার লাল হয়ে যেত, এবং তার যে 12-13 বছর তাকে দেখে মনে হতো না, সেটা
মনে হতো যথেষ্ট একটা তরুণী
মনে হতো। এবং মানে তার মানে দেখলাম একটা হুট করে দেখলাম যে কেউ ভয় পেয়ে যেত
অন্ধকার। আমি ধরে বলছিলাম না, আমাদের বাসায় একটা কাজের মেয়ে, সে এরকম রাতের বেলা মানে চেহারার মধ্যে কোনো ভয়ঙ্কর ভাবটা কিছু নাই বা বিকৃত চেহারার ব্যাপার না, কিন্তু সেই যে দৃষ্টি তাকানো দেখলে মনে হয় যেন চোখ দিয়ে মানুষের শরীরের রক্ত টেনে নিয়ে নিচ্ছে। ওই দৃষ্টি দেখলে যে কেউ প্যানিক ফিল করবে, তার হাতে অস্ত্র থাকলেও করবে, এতটুকু কনফার্ম, কারণ ওই দৃষ্টিতে কিছু একটা আছে দেখলে বোঝা যায়।
আরেকটা প্রবলেম হতো মেয়েটাকে যখন মানে জেনে ধরা হতো, তখন মানে মেয়েটা শব্দ করতে পারা, নর্মাল শব্দ মানে গো 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 একটা শব্দ, মানে যেটা করা কি
আচ্ছা,
মানে খুব মানে শক্তি দিয়ে শব্দটা করতো সে। এটা হঠাৎ মানুষ ভয় পেয়ে যেত, সিঁড়িটা উঠতেছে পিছন দিয়ে শব্দটা হচ্ছে, হুট করে পিছন তাকিয়ে দেখলো যে কেউ নেই।
আচ্ছা,
এরকম একটা প্রবলেম হতো, দেখা যেত যে তিনতলা উঠছে হুট করে মেয়েটা এসে সামনে দাঁড়ায়, এবং অনেক মিলাপ করানো হয়েছে, অনেক ওজোর দেখানো হয়েছে, বাট দু একদিন ভালো হয় তারপরে আবার আগের মতো। তো যেহেতু বাড়িওয়ালা আত্মীয় ভাড়াটিয়ারও তেমন কিছু বলতে পারতো না, একটা সময় হয় কি ভাইয়া, মেয়েটা খুব অসুস্থ হয়ে পড়ে এবং ওকে অনেক ডক্টরও দেখানো হয়,
আচ্ছা,
কিন্তু আসলে ঠিক করতে পারে না। এবং একদিন মেয়েটা হুট করে মারা যায় এবং মারা যায় হচ্ছে দুপুরের পর দিয়ে, এবং সেদিন অনেক বৃষ্টি, এত বৃষ্টি যে মানে বলার মতো না, অনেক বৃষ্টি ছিল সেদিন। তো ফ্যামিলি মেম্বার ঠিক করলো যে দেশের বাড়িতে নিয়ে তাকে দাফন করতে হবে, তো বৃষ্টির জন্য তারা বেরোতে পারতেছিল না।
আচ্ছা,
ঠিক সন্ধ্যার পরপর দিয়ে সব মাইকো টাইকো ঠিক হলো, তাকে নিয়ে যাবে এবং তাকে সাদা কাপড়, কাফনের কাপড় বলি আমরা, সেটা দিয়ে মোটামুটি পেঁচিয়ে টেঁচিয়ে ধরলো, ধরে নামাবে আর কি তিনটা থেকে।
আচ্ছা,
হলো কি ভাইয়া যে বৃষ্টিতে পুরো সিঁড়ি টিড়ি সব ভেজা একেবারে, এবং তাকে যখন নামাতে গেছে তিন চারজন লোক মানে মাথার কাছে যে ছিল তার হাত থেকে ফসকে গেছে এবং ফাঁস করে পড়ে, এবং পড়ার সাথে সাথে ভাইয়া মানে মানে কেউ বুঝলো না যে এত মানে দু তিনজন তো ধরছে, তার মধ্যে কেউ পড়লো লাস্টটা কেউ বুঝলো না, মানে পড়তে সিঁড়ির মধ্যে পড়ার পরে মনে হলো যে মানে কেউ যদি ব্লাড বেরোচ্ছে লাশের মাথার দিক থেকে, ব্লাড বেরোচ্ছে, অনেকে ভাবলো যে মাথা বোধহয় ফেটে গেছে না কি, বুঝতেছে না। মেয়ের যে বাবা বলতেছে এক কাজ করো, মুখের থেকে কাপড়টা খোলো।
নিজে অবস্থা
ভাইয়া, মুখের থেকে যখন কাপড়টা খোলো হয় তখন মানে যা দেখে সবাই মানে সবাই মানে অবাক হয়ে যায় যে মনে হয় থেতলায় ফেলছে কেউ মুখটাকে, মানে ইট দিয়ে যদি কেউ থেতলায় মুখটাকে, ঠিক 2-3 মিনিটের মধ্যে এই ঘটনাটা।
আর পড়লে তো
এইভাবে এরকম কথা না, হ্যাঁ সবারই একটাই কথা যে এইভাবে কিভাবে হলো এটা, তো কি করবে সাথে সাথে মানে রক্ত রক্ত সব মুছে বসা করে আবার কাফন নিয়ে আবার পেঁচিয়ে ফেলে, পেঁচিয়ে এটাকে নিয়ে দাফন করবে, সবাই বুঝতে পারবে কোনো একটা অন্যরকম ঘটনা ঘটছে কিনা। হ্যাঁ, তো ভাইয়া যখন নিয়ে যাওয়া হয় তাকে, তাকে তো নিয়ে গেল, তো বাড়ির সবাই একটু শান্ত হলো যে না এবার ঠিক আছে সব। রাত 1টার দিকে ঠাস 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 দরজা বেড়াতে শুরু সবার, মানে যেটা ওই মেয়েটা করতো, 1টা থেকে 5টা ঠাস 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 দরজা বেড়াচ্ছে গেছে, তো এবং দরজা খুললে দেখতেছে কেউ নেই।
তোর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
চার মিনিটের ছোট্ট একটা বিরতির সময় হলো আবারও, আমরা ফিরবো ঠিক 4 মিনিট পরে। যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। চলে আসতে পারেন এবিসি রেডিওর ফেসবুক ভেরিফাইড পেজে, যেখানে ডট নিয়ে একটি ছবি দেওয়া হয়েছে, আপনারা চাইলে ছবিটিকে দেখে ভিন্ন স্বাদ আরোহণ করতে পারেন। প্রিয় শ্রোতা, ডট শুনছেন আপনি হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, ফিরছি ঠিক 4 মিনিট পর। ডট Haunted চার মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি দরে। আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সুমন ও রেহান রয়েছে অন দ্য স্পট থেকে এবং রোবান রয়েছে সাউন্ডে। আজকে তিনজন বন্ধুকে নিয়ে আমরা দরের যাত্রা শুরু করেছি, অনেক সোহান এবং হৃদয়। আপনারা যদি মনে করেন এদের মতো দরের 65তম পর্বে এসে নিজের জীবনের অতিবৈতিক ঘটনাগুলো বলবেন, লাখো মানুষের সাথে শেয়ার করবেন, আমাদেরকে ফোন করুন। ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি, ফোন নম্বরটি হচ্ছে 09613892892। যারা ফেসবুকের মাধ্যমে স্টোরি লিখতে চান তারা চলে আসতে পারেন আমার ফ্যান পেজটিতে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj and please like it। আবারও গল্পে ফিরছি ঠিক সেখানটায় যেখানে ছোট্ট একটা বিরতির প্রয়োজন হয়েছিল।
তাকে তো নিয়ে গেল, তো বাড়ির সবাই একটু শান্ত হলো যে না এবার বোধহয় ঠিক আছে সব। আর পেটার দিকে ঠাস 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 দরজা বাড়িতে শুরু সবার, মানে যেটা ওই মেয়েটা করতো, একটা থেকে পাঁচতলা ঠাস 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 দরজা বেড়াচ্ছে কিছুটা, এবং দরজা খুললে দেখতেছে কেউ নেই। তারপরে হলো কি, এরকম দু একদিন যাওয়ার পরে সবাই বাজারের কাছে বলতেছে যে এই ঘটনা কি ব্যাপার, এটা কি হচ্ছে। পরে বলতেছে আমি কই, আমাদের ঘরে তো দরজা নখ হয় না। বাড়িওয়ালা বলতেছে আমার ঘরে তো দরজা কিছু নখ হয়েছে। সে বলতেছে যে না, এটা এরকম করতেছে না। ঠিক তার এক দুদিন পর বাড়িওয়ালা ছাদে ছাদে পানি সেই করার জন্য দেখার জন্য টাঙিয়ে দেয় 12টা দিয়ে। বাড়িওয়ালা থাকে দোতলায়, সে যখন তৃতীয় তলায় উঠছে তখন সে মেয়েটাকে সিঁড়ির মধ্যে বসা অবস্থা দেখছে, এবং সে আর উপরে উঠে না, সে নিচে নেমে চলে আসছে। এটা শোনার পর ভাড়াটি একদম জুম করে নিচে চলে যাওয়া শুরু করছে আর কি। চলে যাবে তো বললে তা চলে যাওয়া জানা, মাস শেষ হবে তারপরে যাবে। এর মধ্যে মেয়ের ফ্যামিলিরা ব্যাক করে ঢাকা, তারা দাফন টাফন করে ব্যাক করে। মেয়েটার চাচা ছিল সাথে, মেয়েটার চাচা আগে থেকে থাকতো এখানে। আসার পরে তারা এই ঘটনাটা শুনে, শোনার পর তারা বিশ্বাস করে না। মেয়েটার চাচা একদিন রাতে হুট করে শুনতে পায় কি ভাইয়া করতে জানি গো 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 একটা শব্দ হচ্ছে, মেয়েটাকে যে প্রজেক্ট করা অবস্থায় যে শব্দটা সে করতো সেই শব্দটা হচ্ছে। এবং শব্দটা শোনার পর এটা আস্তে আস্তে শব্দটা আস্তে আস্তে মানে স্পষ্ট হচ্ছে, মানে আর মনে হচ্ছিল যে প্রথমে যে শব্দটা মানে বাইরে থেকে হচ্ছে বাসায়, মানে জানলা জানলার পাশে ব্যালকনি থেকে হচ্ছে, কিন্তু একটা সময় সে ফিল করে যে শব্দটা আসলে বাইরে থেকে হচ্ছে না, তার রুমের মধ্যেই হচ্ছে শব্দটা।
এবং মানে ওই মেয়েটার রুমে,
হ্যাঁ মানে যে চাচা ঘুমাইছে
যেখানে ঘুমিয়েছে যে উনি নিজের রুমেই শব্দটা শুনতে পাচ্ছে,
শব্দটা শুনতে পাচ্ছে আর কি। সে চিন্তা করতেছে কি ব্যাপার, কোথায় আছে, রুমের এপাশ ওপাশ সে তাকাচ্ছে ভালো করে। এবং ভাইয়া তাদের ঘরে ফার্নিচার গুলো ছিল অনেক পুরনো, অনেক আগের, মানে খাট গুলো ছিল অনেক বড় বড়, অনেক পুরনো পুরনো ফার্নিচার ছিল আর কি, আগের যে বড় বড় জিনিসগুলো ছিল এগুলো। সে দেখো দেখতে করতে মানে শব্দটা বাড়তেছে, এবং শব্দটা ভাইয়া এমন যে মানে মানে একেবারে ভয়াবহ শব্দ, মানে মানে মানুষ যে মানে খুব কষ্ট পেলে যে শব্দটা বের হয় মুখ দিয়ে আর কি, সেরকম শব্দ। এবং সে একটা সময় মানে যেটা ভাই ফিল করে সেটা মানে মানে সে নিজেই ভয় পেয়ে যায়, এবং সেটা ফিল করেছে সেটা তার খাটের নিচ থেকে হচ্ছে শব্দটা। এবং সে ভাবছে যে সেটা তার কানের ভুল, এটা ভুল ভেবে সে যখন উঁকি দিয়ে দেখে যে মেয়েটা সেখানে বসে তার দিয়ে তাকে, এবং তার মুখ থেকে সেভাবে থেকলো যেভাবে শেখানো অবস্থায় ছিল, এবং তার মুখ দিয়ে গো 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 একটা শব্দ বেরোচ্ছে। এটা দেখার পর সে মানে প্রচন্ড রকম ভয় পেয়ে যায়, এবং সে সাথে সাথে
এখানেই থাকার কথা না,
সাথে সাথে সে চিৎকার দিয়ে বের হয়ে যায়। এবং পাশের মেয়েটার মা ছিল, বাবা ছিল পাশের রুমে, তারা আসে, এসে পুরো রুম লাইট দিয়ে খুঁজে নাই, কিন্তু ভাইয়া কয়েক ফোঁটা রক্তের যে দাগ খাটের নিচে পাওয়া যায়।
ওইটা কিভাবে সম্ভব?
এটা হওয়ার পর থেকে পরবর্তীতে তারা চিন্তা করে যে এখানে থাকবে না, তারা পরবর্তীতে তারা সে বাসাটা ছেড়ে দেয়, এবং সেই রুমটা অনেক দিন খালি ছিল ভাইয়া। এটা আসলে শুনিয়াটা যারা আছে, আমি জানি যে শুনিয়াটা অনেকে জানে ঘটনাটা, অনেকে জানে যারা পুরনো সেখানকার অনেকে জানে ঘটনাটা। এবং সে পরবর্তীতে সে বাড়িওয়ালা সে বাসাটা ভাড়া দিতে না পেরে সেটা ডেভেলপারকে দিয়ে দিয়েছে, তারা এটা ভেঙে করে ফেলছে নতুন করে বাড়ি। এরপর তার সেখানে কোনো ঘটনা ঘটেনি।
আমার একটা ধারণা কি জানিস, আজকে প্রত্যেকটা মানে যে কয়টা স্টোরি শুনতেছি যে কয়টা ঘটনা শুনতে প্রত্যেকটা একটা আফটার লিঙ্ক খুঁজে পাচ্ছি। যেমন মনে কর এখানে যে ঘটনা ঘটেছে, এখন আমার যেটা মনে হচ্ছে যে মেয়েটার যে মৃত্যুটা, সে মৃত্যুটা খুব সম্ভবত খুবই স্বাভাবিক একটা মৃত্যু ছিল, মানুষের হায়াত কখন শেষ হয়ে যায় কেউ জানে না। কিন্তু মেয়েটার মৃত্যু হয়ে যাওয়াতে কিন্তু যেই জিন বলি বা যে অশুভ শক্তিটা তার উপরে প্রজেস করেছিল তার কিন্তু থাকার জায়গা শেষ এবং সেই কারণেই কিন্তু সে শত্রু হয়ে যাবে সেই দেবতার এবং এই কারণেই হয়তোবা সে মুখটা থেতলে দিয়ে লাশটাকে নষ্ট করার অপ্রাণ চেষ্টা করেছে বিকজ তার জায়গা আর নেই এবং পরবর্তীতেও কিন্তু সে সেই মেয়েটার রূপে এসে সেই মানুষকে অন্যরকম ভাবে ডাইভার্ট করার চেষ্টা করে থাকছে বারবার
আমি আপনাকে বলছিলাম না যে একটা ঘটনা আমি বলবো যে আসলে ঘটনা ওই যে যখন বলছিলে যে কোনো কিছু হয়তো অতৃপ্ত কোনো কিছু অনেক সময় ঘুরে
বেড়ায়
যেটা হচ্ছে যে আমার পেজে অনেকদিন ধরেই আমার এটা ছিল যে আমি পড়ে আমি এমন সুন্দর করে লিখে পাঠিয়েছিলাম আমি এটাকে কপি করে পর্যন্ত রেখেছিলাম যাই হোক এটা খুব সম্ভবত সে ইন্ডিয়ার কলকাতাতে বা কোথাও মানে বাংলা ভাষাভাষী আর কি এক্সেন্ট ইয়ে দেখে আমি লেখা দেখে যতটুকু বুঝলাম তো সে হচ্ছে তার চাকরি সূত্রে বিহারে থেকেছে ঘটনাটা খুব সম্ভবত 2005 কিংবা 6 দিকে তো বিহারে সে এমন একটা এলাকায় থাকতো যে এলাকাটাতে খুব একটা আর্থিক সচ্ছল লোকজন ছিল না ওখানে মোটামুটি নিম্নবিত্ত বলা যায় ওখানে আছে তো ওখানে একটা বাড়ি ছিল দুইতলা একটা বিল্ডিং ছিল এবং বিল্ডিংটা পরিত্যক্ত অবস্থায় ছিল আর আশেপাশের বাড়ি ঘরগুলো খুব একটা উন্নত ছিল না এবং ওই মহল্লাতে কয়েকটা খেলার মাঠ ছিল তো একটা মাঠে ও হতো কি রাজেশ ছিল যে আমাকে লিখে পাঠিয়েছে তো সে যখন বিকেলবেলা প্রায় ওখানে বসে খেলাধুলা দেখতো বসে থাকতো তো যখন ওইখানে খেলাধুলা হতো ক্রিকেট খেলা হতো বল যখন মারত ওই বাড়িটাতে গেলে দেখা গেছে কেউ আর বলটা আনতে যায় না তো এরকম করে ও কয়েকদিন খেয়াল করেছে যে ওখানে বল পড়লেই আর কেউ আনছে না প্রয়োজনে খেলা বন্ধ হয়ে যাচ্ছে তারপরে আনে না তো তারপরে তার মনের মধ্যে একটা কৌতূহল জাগলো যে ঘটনা কি এরকম কেন বলতো ওইখান থেকে নিয়ে আসলেই তারপরে সে এটা নিয়ে কথা বলেছে এলাকার মানুষজনের সঙ্গে তখন সে যেটা জানতে পেরেছে যে যে বাড়িটার কথা আমি বললাম সেই বাড়িটা অনেকদিন বলতে 20-25 বছর যাবৎ ধরে নাকি এরকম পরিত্যক্ত অবস্থায় আছে এবং এখানে কেউ বল কি কোনো যে কোনো কিছুর জন্য কেউ যায় না এটার মূল কারণ হচ্ছে কেউ যদি ওই বাড়িটার ভেতরে একবার ঢোকে মানে কিছু একটা মনে হয় যে তাকে আর বের হয়ে আসতে দিচ্ছে না মনে হয় যে আটকায় রাখছে মানে ঢোকার সময় খুব ইজিলি ঢুকে যাবে কিন্তু বের হওয়ার সময় মনে হচ্ছে যে কোনো কিছু একটা শক্তি তাকে টেনে ধরে রাখছে কিছু না কিছু জিনিস একটা তাকে বাধা দিচ্ছে পরে সে জানতে পারে যে এই বাড়িটার মধ্যেই মনে হয় কোনো একটা মানে মেয়েকে আর কি যারা মানে কিছু চিহ্নিত সন্ত্রাসী আছে তো ওরা এখানে এসে রেপ করা হয়েছিল খুব নির্মম ভাবে নাকি মেরে ফেলা হয়েছিল এমনকি মেয়েটা ইভেন পানি পিপাসার জন্য পানি পর্যন্ত পায়নি এমন ভাবে এখানে মারা যায় তারপর থেকে আর কি এই বাড়িটাতে কোনো না মানুষজন থাকা হচ্ছে না কেউ থাকছে এবং পুলিশের কারণে অনেকদিন বন্ধ ছিল বিভিন্ন আইনি ঝামেলার কারণে তারপর থেকে কেউ থাকে নাই এরপর থেকে বাড়িটাতে এই ধরনের ঘটনা ঘটতে শুরু করে বেশ কিছু ঘটনা হয়েছে অনেকে গিয়েছে এখানে ওই বাড়ির ভেতরে গেলে নাকি দেখা যায় অনেক বল টল অনেক কিছুই পড়ে আছে কারণ কেউ যায় না কারণ হচ্ছে যে কেউ গিয়েছে তাদের মনে হয়েছে একটা জিনিস কিছু একটা তাদেরকে টেনে ধরে রাখছে কিছু একটা জিনিস আছে তাদেরকে যেতে বারণ করছে বাসাটার মধ্যে থাকতে বলছে এই ভয় থেকে এই বাড়িটাতে আর কেউ যায় না তুই তখন বলছিলেন না যে মানুষের অতৃপ্ত কোনো কিছু হয়তো বা থেকে যায় আমার ওই ঘটনাটা শুনে একটা জিনিস যেটা মনে হয়েছে যে মেয়েটাকে মারা হয়েছে যে অতৃপ্ত আত্মাটা যেভাবে রয়েছে বাসার মধ্যে তাকে নিশ্চয়ই যখন মারা হয়েছিল পুরো বাড়িটা একাই ছিল কাউকে সে পায়নি ওই জন্যই হয়তো বা কাউকে যখন পাচ্ছে আর মানে যেতে দিচ্ছে না ওই ঘটনার কথাই আমি বলছিলাম যে আমি একটা বিষয় একটু শেয়ার করতে চাই ঘটনাটা অনেক দিন ধরে আমার পেজে পড়ে আছে আমি মানে ঘটনাটা বলবো বলে বলা হয়নি
আসলে এটা প্রায় আমার সাথেও হচ্ছে পেজে আসলে অনেকেই মেসেজ পাঠায় বলে আমরা সুমনের এই ধরনের একটু মাঝে মাঝে নামগুলো আমরা গুলিয়ে ফেলি যেহেতু একসাথে আমরা 10-12 স্টোরি হয়তো পড়েছি কারো পাঠানো এই কারণে কনফিউশন হয় তো সোহান ভাই আপনার কাছ থেকে যেই ঘটনাগুলো আমরা জানলাম তো এরকম ঘটনা আমি মোটামুটি শিওর যে আপনার আরো জানা আছে
আরো যারা আছে তাদেরকেও সময় দিতে হবে এবং তাদের ঘটনাও শুনতে হবে তো আমরা একটু তাদের দিকে যাই সোহান ভাইকে না হয় কোনো একটা জার্নিতে আরো একবার আমরা
ধন্যবাদ ঠিক যেটা সবসময় বলি যে আমাদের ডট টিমে যে একবার ইনভলভ হয়, যে একবার ডরে এসে তাদের অভিজ্ঞতা বা এক্সপেরিয়েন্স হোয়াটএভার উই সে যেটাই কিনা তারা শেয়ার করে আমাদের সাথে, তারাই আসলে আমার বা সুমনের চেয়ে কম কিছু নয়, তারাও ডট টিমের একটা অংশ হয়ে যায়, লোবান ভাইয়ের মতন, কিবরিয়া ভাইয়ের মতন, সবার মতনই তারাও ডট টিমের একটা অংশ। আর তাই আমাদের সাথে আজকে আবারও এসে জয়েন করেছে হৃদয় খান রানা, যে কিনা এই কয়দিনের মাঝেই আরো কিছু ঘটনা এক্সপেরিয়েন্স করা ছাড়াও অনেকের কাছে অনেকভাবে শুনেছে এবং শুধুমাত্র ডরে এসে যাতে শেয়ার করতে পারে সেই জন্যই সে ঘটনাগুলোকে আরো রিসার্চ করে তারপরে নিয়ে এসেছে। কি অবস্থা হৃদয়, কেমন আছো?
এই তো ভালো, আপনি ভালো আছেন?
এই তো মোটামুটি চলছে, আমরাও ভালো আছি। তো আমরা বেশি সময় নষ্ট করব না, ফার্স্ট অফ অল যেহেতু আজকে যদি এমন কেউ থাকে যে প্রথমবার ডর শুনছে সেই ক্ষেত্রে তোমার পরিচয়টা আরেকবার একটু দিয়ে দাও।
আমি হৃদয় খান রানা, আমি আসছি উত্তরা থেকে।
আচ্ছা, তো আমরা কোন ঘটনাটা বা কোন অভিজ্ঞতাটা প্রথমে শুনবো?
প্রথমে আমার খালুর সাথে একটা ঘটনা ঘটে গেছে, তো আমি মূল ঘটনাতে যাচ্ছি।
এটা কোন সময়?
এটা ঘটনাটি ঘটছে রাত্রে 10টার দিকে।
আচ্ছা, কবে
ঘটনা ঘটছিল? আজ থেকে প্রায় 4 বছর আগে।
আচ্ছা, 4 বছর আগের ঘটনা বলতে আমরা 2012 বা 11-তে চলে যেতে
পারি। হ্যাঁ, এরকম হবে।
ওকে, আর ঘটনা কোথায় ঘটে?
ঘটনাটি ঘটেছে যে গাজীপুর কাপাসিয়ার তরগাঁও নামে একটা গ্রামে।
ওকে, তাহলে হৃদয় আর সময় নষ্ট না, আমরা ঘটনায় চলে যাই।
ঘটনাটি ঘটে আমার খালুর সাথে। তো খালু একদিন রাস্তা দিয়ে রাত 10টার সময় আনুমানিক হবে তো উনি আসছিলেন। তো উনাদের এলাকাতে একটা লোক থাকতো, নাম ছিল নাজি। তো উনি প্রায় 1-1.5 মাস আগে ফাঁসি দিয়ে মারা গেছে, আত্মহত্যা করছে। উনি খুব পরের গায়ে লোক ছিল, 75 রোজা নামাজ করত। ওনার মনের মধ্যে কোনো কষ্ট থাকবে বলে কেউ বলতে পারে না। হ্যাঁ, কেন করছে এটা রহস্যটা পর্যন্ত পেল না আর কি। তো উনি মারা গেছে, তো ওনার লাশটা পরে দাফন টাফন করা হয়েছে, সব কিছুই সম্পন্ন করা হয়েছে। আমার খালু ছিল, জানা যায়। তো ঘটনাটি ঠিক এর 1 মাস পরেই আমার খালুর সাথে ঘটছে।
আচ্ছা,
তো খালু রাস্তা দিয়ে আসতেছিল, তো উনি রাস্তার আশেপাশে দেখে যে আম গাছ ছিল, এরকম ঝড় বাতাস বইতেছে, আশেপাশে কোনো দিকে বইতেছে না,
মানে শুধু আম গাছটার উপরেই ঝড় হচ্ছে, এমন একটা অবস্থা।
হ্যাঁ, প্রচন্ড ঝড় বাতাস।
এটা কি সেই আম গাছটা যে আম গাছে ওই লোকটি আত্মহত্যা করেছিল?
উনি ফাঁসি দিয়ে মরছিল।
নাজি
নামের লোকটা। তো উনি আসতেছেন, তো হঠাৎ করে ওনার চোখ চলে গেল ওই আম গাছটার দিকে।
আচ্ছা,
তো উনি আম গাছটার দিকে তাকায় দেখতেছে যে 1 মাস আগে যে লোকটা ফাঁসি দিয়ে আত্মহত্যা করছে ওই লোকটা জিলে গেছে,
ওই লোকটার লাশ দেখতে পাচ্ছে।
হ্যাঁ, এমনকি উনি দেখতেছে যে ওই লোকটা তার দিকে চোখ গুলো লাল, আগুনের মতো লাল অবস্থায় তার দিকে তাকিয়ে হাত দিয়ে ইশারা করতেছে।
মানে একটা লোক ফাঁসিতে ঝুলে আছে কিন্তু সে জীবিত।
হম, জীবিত,
এবং সবাই জানে যে সে 1 মাস আগে আত্মহত্যা করেছে।
হ্যাঁ হ্যাঁ,
তারপর উনি কি করলেন?
তারপর উনি ওই জায়গায় সাথে সাথে ভয় পেয়ে যায়, ভয় পাওয়ার কারণে ওই জায়গায় দাঁড়ায় থাকে অনেকক্ষণ, দাঁড়ায়। তারপরে দেখে যে লাশটা ভালোভাবে হেলে দুলে ই করতেছে আর ওনাকে ডাকতেছে হাত দিয়ে ইশারা করে, সাথে সাথে উনি সেন্সলেস হয়ে পড়ে যায়। সেন্সলেস হয়ে পড়ার পরে পরের দিন সকালবেলা ওনাকে ঠিক ওই আম গাছটার প্রায় 5-10 হাত দূরে পায়। তো ওনার ছেলে পায়, ওনার ছেলে তারপরে বাসায় নিয়ে আসে, ওনাকে পানি টানি দিয়ে আর কি অজ্ঞান থেকে জ্ঞান অবস্থায় ফিরে আনে। ফিরে আনার পরে তো জিজ্ঞেস করে যে কি হয়েছিল, তারপর উনি বললো যে রাত্রে আমি আসতেছিলাম তো এরকম দেখি যে নাজি ওই আম গাছটার মধ্যে ফাঁসি নিয়ে ঝুলে গেছে। কি ব্যাপার, উনি তো 1 মাস আগে মারা গেছে, তো উনি ওই জায়গাতে আবার ঝুলে থাকবো লাগছে, কবর দেওয়া হয়ে গেল, কিভাবে সম্ভব? তারপর খালুর কথা কেউ বিশ্বাস করলো না। আরেকদিন এরকমই আরেক লোক আসতেছিল, ঠিক ওই রাস্তা দিয়ে, ওই লোকও দেখছে একইভাবে একই সময়তেই দেখছে।
আচ্ছা,
তো ওনাকে যারা দেখে তারা তাদেরকে নাকি ইশারা করে হাত দিয়ে কাছে যাওয়ার জন্য।
আচ্ছা আচ্ছা, এটা অনেকের সাথেই কি ঘটেছে?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই জায়গাতে অনেকেই।
এবং তোমার খালুকে কেউ বিশ্বাস না করলেও পরবর্তীতে যখন সবার সাথে ঘটতে শুরু করে তখন মনে হয় মানুষ বিশ্বাস করতে
শুরু করে। অবশ্যই এখন বিশ্বাস করে।
ওকে, সো একটা অদ্ভুত ঘটনা আমরা শুনলাম। অবশ্যই ভূতের ঘটনা তো একটু অদ্ভুত হবেই, তবে মানে এখানে একটা আমার কাছে কেমন যেন একটা খটকা লাগছে হৃদয়। মানে প্রত্যেক জায়গায় দেখা যাচ্ছে যে লাশটা কিন্তু শুধু ভয় দেখাচ্ছে না, কাছে ডাকছে। এবং তোমার শুরুর কথা অনুযায়ী লোকটার কোনো মনকষ্ট ছিল না, লোকটা একজন পরহেজগার ব্যক্তি ছিল। স্পেশালি যারা মানে কি বলবো, যে পরহেজগার বলতে আমরা কি বলছি, যারা 5 বার নামাজ পড়ে এবং ইসলাম ধর্ম মেনে চলে, তাদের মধ্যে কিন্তু আত্মহত্যার প্রবণতা দেখা যায় না, কারণ ইসলাম ধর্ম অনুযায়ী আত্মহত্যা হচ্ছে মহাপাপ। সো সব মিলিয়ে কেমন যেন একটু ঘোলাটে লাগছে, একটা পরহেজগার মানুষ আত্মহত্যা করবেন যে কিনা সুখে ছিল। এমন কি কোনো ঘটনা থাকতে পারে যে ওনাকে কেউ, কোনো শত্রু কোনোভাবে?
না, ওনার আমার জানা মতো ওনার কোনো শত্রু ছিল না। তারপরও আমি আমার খালুকে জিজ্ঞেস করছিলাম, এলাকার অনেক গ্রামবাসীকেও জিজ্ঞেস করছিলাম, সবাই বলছে উনি খুব হ্যাপি ফ্যামিলি লোক ছিলেন, কোনো প্রবলেম ছিল না বা কোনো শত্রু কোনো ছিল না। উনি মারা যাওয়ার ঠিক প্রায় 2-3 বছর আগে ওনার ওয়াইফ মারা গেছে, অসুস্থ ছিল, মারা গেছে,
স্বাভাবিক।
হ্যাঁ, স্বাভাবিক মৃত্যু ছিল।
যাই হোক, লাশটা বা আত্মাটা বা যাই বলি না কেন, সে যেহেতু বারবার ডাকছিলেন, তো এই ডাকার ব্যাপারটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, যে ডেকে কি আসলে সে কিছু বলতে চাচ্ছে, তার কি কিছু হয়েছিল, যে ঘটনাটা সে হয়তো বা মানুষ ভয়ে যাচ্ছে না তার কাছে, হয়তো বা কাছে গেলে কিছু একটা জানা যেত, এরকম
হয়তো বা কোনো মেসেজ ছিল দেওয়ার জন্য চেষ্টা করছে,
কেউ জানে না। যাই হোক হৃদয়, এটা শুনলাম তোমার খালুর ঘটনা, এছাড়া আর কোনো এক্সপিরিয়েন্স?
আরেকটা ঘটনা আছে, সেটা হলো আমার শ্বশুরের সাথে।
আচ্ছা,
তো একদিন রাত্রে আনুমানিক 2-1টার দিকে,
আচ্ছা,
তো আমার শ্বশুর বাজার থেকে আসতেছে, আসার সময় ওনাদের বাড়িতে ঢোকার আগে যে একটা মেন রোড আছে, তো ওই জায়গায় 2টা রাস্তা আছে, দুই রাস্তার মোড় বলে, তো উনি ওই জায়গায় এসে দাঁড়ায় গেছে, কারণ দেখতেছে ওই জায়গায় রাস্তা দেখা যাইতেছে 5টা,
আচ্ছা,
5টা রাস্তার মোড় দেখা যাইতেছে, কিন্তু রাস্তা 2টা।
উনি চেনেন তো রাস্তাটা?
হ্যাঁ, রাস্তা চিনি,
তো ওইখানে নতুন কেউ না?
না 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 না, জন্মের পর থেকে ওই জায়গাতেই থাকে।
এবং উনি একাই ছিলেন তখন?
হ্যাঁ, একাই ছিলেন।
5টা রাস্তা
দেখতে পাচ্ছি, 5টা রাস্তা। তো তারপর 5 নম্বর যে রাস্তার মোড়টা, ওই রাস্তার মোড়ের মধ্যে দেখে যে ওনার ছোট ভাইয়ের বউ দাঁড়ায় রয়েছে।
আচ্ছা,
দাঁড়ায় ওনার দিকে তাকে হাসতেছে।
এখানে কিন্তু একটা মানে একটা ভয়ঙ্কর একটা ব্যাপার আছে, এটা আমি আমার শ্রোতাদের জন্য বলে রাখি, যারা শুনছে হয়তো হঠাৎ করে শুনলে মনে হতে পারে যে 5টা রাস্তা 2টার জায়গায় বা 3টার জায়গায় 5টা রাস্তা, এটা এমন কোনো ব্যাপার না, কিন্তু ঘটনাটা অন্য জায়গায়। 5টা রাস্তা মানে 5টা পথ, একটা মানুষের যাওয়ার পথকে যদি আমি 5 ভাগে ভাগ করে দিই, আর যদি সে জানে যে এখানে 2টো পথ ছিল, এখন 3টা এক্সট্রা পথ দেখা যাচ্ছে, তাহলে ওই লোকটা কিন্তু আতঙ্কের মধ্যে পড়ে যায় যে কোন পথটা সত্য, আমি আসলে কোন পথে আগালে বিপদে পড়বো, আর কোন পথে আগালে আমি বাড়িতে পৌঁছাবো।
হ্যাঁ,
তো তার মধ্যে উনি আবার পরিচিত একজনকে বোধহয় দেখতে পাচ্ছেন কোন এক রাস্তার মাথায় দাঁড়িয়ে হাসছে। তারপর কি হলো?
তারপর যখন ওনার ছোট ভাইয়ের ওয়াইফ কে দেখতে পেলো, তো উনি জায়গাতে দাঁড়ায় গেছে।
আচ্ছা,
তারপর দেখলো যে ওনার ছোট ভাইয়ের ওয়াইফ ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে ওনাদের বাড়ির দিকে যেতেছে, তো উনি মনে করছে যে ওইটাই সঠিক রাস্তা, তো ওনাকে ফলো করতে করতে 5-10 মিনিট পর এক পর্যায়ে ওনার বাসাতে চলে যায়। তারপর যাকে দেখলো ছোট ভাইয়ের বউকে, দেখে যে ওনাদের বাসার যে বড় ভিতরে যে একটা উঠান থাকে, আঙিনা, তো ওই আঙিনার ভিতরে ঢুকছে, ঢোকার পর একটা রান্নাঘর ছিল, ওই রান্নাঘরে পিছনে চলে গেছে।
আচ্ছা,
তো উনি ফলো করতে করতে পিছনে গিয়ে দেখে কেউ নাই।
আচ্ছা,
একদম পুরো সব জায়গায় খালি, কেউই নাই। তারপর ওনার ছোট ভাইয়ের এই ঘরে গেল, ঠিক আছে, বাইরে দাদাকে ভিতর দিয়ে মানে তালা বন্ধ, মানে ওনারা ঘুমাচ্ছে, তো উনি প্রথম মনে করছিল যে হয়তো কোনো ঝগড়াঝাটি হয়েছে, যার কারণে ওনার ছোট ভাইয়ের বউ অভিমান করে বাইরে এসে বসে রয়েছে। তো চলে গেল ওই দিন রাত। তো পরের দিন সকালবেলা উনি ছোট ভাইয়ের ওয়াইফকে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, তুমি এত রাত্রে ওই রাস্তার মোড়ে দাঁড়ায় তুমি কি করছো?
আচ্ছা,
কি বলেন ভাইয়া, আমি তো ওই জায়গায় ছিলাম না। হ্যাঁ, রাত্রেবেলা আমি তোমাকে দেখলাম, তুমি ওই রাস্তার মোড়ের মধ্যে দাঁড়ায় রয়েছো, আমাকে দেখে হাসতেছ, তারপরে তুমি আমার পথ দেখায় বাড়ির ভিতরে আনলা, তুমি পাকঘরে পিছিয়ে চলে গেলা, পাকঘরে পিছিয়ে যাওয়ার পরে তোমার আমি খুঁজলাম, আর তো পাইলাম না। কয়, না ভাই আমি তো যাইনি। পরে রাত্রে কি কোনো সমস্যা হয়েছিল, মানে আমার ছোট ভাইয়ের সাথে কোনো প্রবলেম হয়েছিল? কয়, না কোনো প্রবলেম হয়নি। পরে উনি কনফিউশনে পড়ে গেছে, কনফিউশনে পড়ার পরে ছোট ভাইয়ের কি আবার জিজ্ঞেস করতে,
আচ্ছা,
যে কি রাতে কি কোনো ঝগড়াঝাটি করছিলি তোরা? কয়, না ভাইয়া কোনো কিছু ঝগড়াঝাটি তো হয় নাই। কয়, আমি কাকে দেখলাম? কয়, ভাইয়া আপনি রাতে 9টার দিকে বাসায় আসছেন? কয়, আমি তো রাতে প্রতিদিন যা সময় আসি ওই সময়তে আমি বাসায় আসছি।
সেটা 9টার দিকে?
এই 1টা থেকে 2টা।
আচ্ছা,
এরকমই? কয়, ভাইয়া এরকম এরকম, একদিন আমিও দেখছি বাবিকে দেখছি, আপনি তো দেখছেন আমার ওয়াইফকে, তো একদিন আমি আপনার ওয়াইফকে দেখছি।
মাই গুডনেস,
এরকম প্রায় প্রায়ই সবার সাথে নাকি বাড়ির সবার সাথে এই ঘটনা
হয়েছে। উনিও কি ওইরকম 5টা বা 4টা রাস্তা?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনকি দেখছে যে কখনো গোড়া, কখনো গরু, কখনো হিংস্র হিংস্র যত সব প্রাণী আছে, ঠিক আছে, দেখে যে ওই রাস্তা মোড়ে দাঁড়ায় গেছে, দাঁড়ায় এমন ভাবে বিকট ভাবে চিৎকার করতেছে যা একটা সাধারণ মানুষও মনে হয় সহ্য করতে পারবো না।
আচ্ছা, এই রাস্তাটার মধ্যে এই রাস্তাটা দিয়েছে তো পুরো গ্রামের সবাই বা ওই জায়গার সবাই আসা যাওয়া
হয়,
তাই না? এই পরিবারের বাইরে কি কেউ কখনো?
হ্যাঁ,
এফেক্টেড হয়েছে?
হ্যাঁ, দেখছি। আর একটা ঘটনা আছে, তো সেটা হচ্ছে যে একদিন এক মুরব্বী,
আচ্ছা,
ওই রাস্তা দিয়ে আসতেছে, তো উনি শহরে চাকরি করে, তো ছুটির দিনে সব আত্মীয় স্বজনে সবার কাছে যেতে হয়, তো উনি বাসায় যেতেছে, তো রাতের বেলা ওই রাস্তার মোড়েতেই,
আচ্ছা,
দাঁড়ায় গেছে। দেখে যায় ওই জায়গায় একটা বৃদ্ধ মহিলা সাদা কাপড় হাতে একটা লাঠি নিয়ে ওই জায়গায় বসে রয়েছে।
মরে?
হ্যাঁ, মরে ওই জায়গায় বসে আছে। ওনাকে বলতেছে যে কোথায় যাবি? বাসায় যাবো। কয়েক তো রাত করছিস কেন?
ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
আপনি শুনছেন ডর, এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং যারা ডর শুনছেন বিশেষ করে ঢাকার বাইরে শান্ত একটা পরিবেশে শীতের রাত বলা যেতে পারে, বিশেষ করে যারা রেসিপি মেনটেন করে শুনছেন ডরের, তাদের জন্য ডর অন্যরকম একটা অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছে, এটা আমরা নিশ্চিত করেই বলতে পারি। প্রিয় শ্রোতা, আমরা ঠিক রাত একটায় আবারও ফিরব। ডর যারা বিশ্বাস করেন জীবনে অদ্ভুতিক ঘটনার অস্তিত্ব রয়েছে, এবং যারা বিশ্বাস করেন যুক্তির ওপারেও অনেক কিছু সম্ভব, যারা বিশ্বাস করেন এখনো অনেক অনেক অবিশ্বাস্য ঘটনা পৃথিবীতে প্রতিনিয়ত ঘটে চলে, যার জট বিজ্ঞান এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি, তাদের জন্য প্রিয় এই অনুষ্ঠানটি আমরা নিয়ে আসছি প্রতি বৃহস্পতিবার রাত 11:20। প্রতি বৃহস্পতিবার বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে ঘটে যাওয়া জায়গাটিতে বসে আমরা ধারণ করা ডর আপনাদের সামনে উপস্থাপন করি। আজকে যে ডরটি আপনারা শুনছেন সেটি মূলত একটি চরের পুরনো বট গাছের তলায় বসে ধারণ করা। চরের নাম উজান চর। অনেক সময় অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যেখানে বসে ডর ধারণ করা হয় সেই জায়গাটির প্রপার অ্যাড্রেস কেন অনুষ্ঠানে বলা হয় না। সেটি এ কারণেই আমরা বলি না, রেডিওতে এই ধরনের অ্যাড্রেস বলে দেওয়া হলে ওই জায়গাটিকে ঘিরে এক ধরনের মিথের জন্ম হতে পারে, আমরা সচেতন ভাবেই সেটা চাই না বলেই আপনাদেরকে প্রপার অ্যাড্রেসটি বলি না। প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরব স্টোরিতে যেখানটাতে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। শুনতে থাকুন ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর।
একদিন এক মুরব্বী,
আচ্ছা,
ওই রাস্তা দিয়ে আসতেছে। তো উনি শহরে চাকরি করে, তো ছুটির দিনে সব আত্মীয় স্বজনে সবার কাছে যেতে হয়। তো উনি বাসায় যেতেছে, তো রাতের বেলা ওই রাস্তার মোড়ে দাঁড়ায় গেছে। দেখে যে ওই জায়গায় একটা বৃদ্ধ মহিলা সাদা কাপড় হাতে একটা লাঠি নিয়ে ওই জায়গায় বসে রয়েছে।
মোড়ে?
হ্যাঁ, মোড়ে ওই জায়গায় বসে রয়েছে। ওনাকে বলতেছে যে কোথায় যাবি? বাসায় যাবো। কয়েক তো রাত করছিস কেন? কয়েক গাড়ি তো রাস্তায় নষ্ট হয়ে গেছিল, তাই একটু লেট হয়ে গেছে। কয়েক তুই জানোস না যে আমি এই টাইমটাতে আমি এই জায়গায় থাকি, আমাকে ডিস্টার্ব করলি কেন? দেখেন আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, এবারের মতো আমাকে যেতে দেয়। কই যা, তোকে এবারের মতো ছেড়ে দিলাম, নেক্সট টাইম তোর যদি আবার যদি এরকম লেট হয়ে যায় তোকে আমি ছাড়বো না।
এই লোকটাও কি তখনও পাঁচটা রাস্তায় দেখতে পাচ্ছে?
হ্যাঁ হ্যাঁ, উনিও পাঁচটা রাস্তা।
তারপরে সে কোন রাস্তাটা বেছে নিল?
ওই বৃদ্ধ মহিলাটা নাকি বলছে যে আমার লাঠিটা আমি যে রাস্তার উপর রাখবো ওই রাস্তা দিয়ে তুই বাসা চলে যাবি, পিছনে কি হয় না হয় ওটার দিকে তোর তাকানোর কোনো প্রয়োজন নেই।
হৃদয়, আমার আমি যতটুকু লজিক্যালি যুক্তিগত ভাবে মেলাতে পারছি, আমার ধারণা প্রত্যেকটাই এই বৃদ্ধ মহিলাই ছিলেন। কিন্তু আমি যে বুঝতে পারছি যে উনি বোধ হয় মানে স্পেসিফিক কাউকে, স্পেশাল কাউকে খুঁজছেন, যাকে দেখলে হয়তো উনি আটকাবেন। কারণ বাকিদের ক্ষেত্রে দেখেন, আপনি যেই দুজনের কথা প্রথমে বললেন, দুজনকেই কিন্তু পরিচিত মুখের মাধ্যমে নিজের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। তারা কিন্তু জানতো না পাঁচটার মধ্যে কোন রাস্তাটা সঠিক, বাট সঠিক জায়গা কিন্তু ভয়ে হলেও পরিচিত মুখের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে।
এই বৃদ্ধ মহিলাকে নিয়ে ভাই আমি একটা ঘটনা শুনছি, যে বৃদ্ধ মহিলাটা নাকি ওনার একটা নাতি ছিল।
আচ্ছা।
খুব দুষ্ট ছিল, খেলাধুলা করত বাইরে, নাতিটা নিয়ে কি ওনার জীবনটা চলতেছিল।
আচ্ছা।
তো নাতিটা এক পর্যায়ে মনে করেন যে কুকুরে কামড়ায় মেরে ফেলে। এমন ভাবে
ছোট?
হ্যাঁ, অনেক ছোট, প্রায় 4-5 বছর, কুকুরে কামড়ায় মেরে ফেলে।
বন্য কুকুর?
হ্যাঁ, বন্য কুকুর মানে কামড় দিয়ে মেরে ফেলে। তারপর ওই বুড়ি মহিলাটা মনে হয় অনেক কষ্ট আসে, ঠিক আছে, কবর টবর দিয়ে আসার পরে। তো বাসায় প্রায় এক সপ্তাহ মতো মহিলাটা ঘর থেকে বের হয় না, কেউ ওনাকে দেখে না, সবাই তো আতঙ্কের মধ্যে পড়ে যায় বুড়ি মহিলাটা কোথায় গেল। তারপর ওই এলাকার এক ইমাম সাহেব ওই পথ দিয়ে হাইটে যেতেছিল, তো বিশ্রী গন্ধ ওই বাড়িটা থেকে আসতে হবে। তো উনি মনে করতেছে যে যে কোনো একটা প্রবলেম হবে, তো উনি গিয়া দরজায় নক করতেছে, ভিতর থেকে কেউ বের হইতেছে না। তারপর এক পর্যায়ে উনি কতগুলো মানুষ ডেকে এনে দরজাটা ভাঙছে, ভেঙে দেখে যে প্রায় মনে করেন মারা তো গেছে প্রায় এক সপ্তাহ মতো মনে হয়। ডেড বডি একদম পচে গইলা এরকম ভাবে হয়েছে সেনার মতো ডাইনে যে বুড়ি মহিলাটা, এই সেই বুড়ি মহিলা।
এটা কি তোমার ধারণা নাকি তুমি শিওর?
আমি 100% শিওর। এমনকি ওই যে মৌলবী সাহেবটা, ঠিক আছে, ইমাম সাহেব দিয়ে দেখছি, উনি বলছে আমাকে এই ঘটনাটা।
তোমার বাসা তো ওই জায়গায়,
ওদিকে আমার শ্বশুর বাড়ি,
ওদিকে শ্বশুর বাড়ি। হ্যাঁ, তোমার মানে দুর্ভাগ্যে কি কখনো জুটেছে এই ধরনের কোনো ঘটনা?
আমি দুর্ভাগ্যবশত আমি এই ধরনের কোনো ঘটনা এক্সপিরিয়েন্স করিনি। তো একদিন রাত্রে নতুন যখন আমাদের বিয়ে হয়েছে, প্রায় মনে করেন যে এক বছর আগের ঘটনা, তো বিয়ের পর শ্বশুর বাড়িতে যাওয়ার নাকি একটা নিয়ম আছে একদিন পর। তো আমি গেছিলাম ওই জায়গায়, তো ওনাদের আমার একটা এক্সট্রা রুমে থাকতে দিছে। তো পাশে তো রাস্তা, নুপুরের আওয়াজ আর কুকুরের ঘেউ।
আচ্ছা,
তারপরে দিন সকালবেলা আমার শ্বশুরকে জিজ্ঞেস করলাম, পরে বলছে যে যা শুনছো শুনছোই, কখনো যদি আবার যদি শব্দ হয় ঘর থেকে বের হন, তাই কিন্তু প্রবলেম হবে।
ওকে, প্রচন্ড অদ্ভুত। আরো একটা ঘটনা শুনলাম হৃদয়ের কাছ থেকে। এই পাঁচটা রাস্তা বা চারটা রাস্তা যাই হোক না কেন, একটা মানুষের পরিচিত রাস্তার মধ্যে যদি এই ধরনের ডাইভার্সন তৈরি হয়, তাহলে মানুষ তো মানে অন্যরকম একটা দ্বিধায় পড়ে যাবে, তাই না, যে কোনটা সঠিক কোনটা ভুল। যেমন আমি একবার একটা গল্পের বইয়ে পড়েছিলাম, হুমায়ুন আহমেদ স্যারের একটা গল্পে, তো সেখানে ওয়াইফ হঠাৎ করে ঘুম ভেঙে যায় ভোর 3:30-3:30 দিকে। তো ঘুম ভেঙে এসে দেখে অ্যাজ ইউজুয়াল তার হাজবেন্ড তার পাশে শুয়ে আছে গভীর ঘুমে মগ্ন। তো তার হঠাৎ করেই প্রচন্ড গলা শুকিয়ে যায়। তো পানি খেতে সে যখন ডাইনিং টেবিলে যায়, ডাইনিং টেবিল থেকে তাদের ড্রয়িং রুমটা মানে হল রুমটা বসার রুমটা দেখা যায়। তো আবার তার বেডরুমও দেখা যায়, দুটোই দেখা যাচ্ছে। তো তার চোখ ন্যাচারালি মানুষ তার সামনের দিকেই তাকায়, তাকিয়ে সে ড্রয়িং রুমে দেখতে পায় যে সোফার উপরে বসে তার হাজবেন্ড গল্পের বই পড়ছে, এবং পেছনে ফিরে দেখতে পায় তার হাজবেন্ড ঘুমাচ্ছে। তার মধ্যে কনফিউশনটা এটা ছিল যে আমি কি ড্রয়িং রুমে যে মানুষটা বসে আছে তার কাছে গিয়ে আশ্রয় চাবো, নাকি আমার পাশে যে ঘুমিয়েছিল তার কাছে আশ্রয় চাবো, কোনটা সত্য মানুষ। তো এই ধরনের ঘটনার মধ্যে যখন কেউ পড়ে, তখন আসলে বোঝা যায় না, সাহস থাকলেও বোঝা যায় না যে সাহস নিয়ে কোন দিকটাতে যেতে হবে। এরকম একটা ঘটনা শুনলাম। যাই হোক হৃদয়, এছাড়া আর কোনো এক্সপিরিয়েন্স?
হ্যাঁ আছে, আরো এক্সপিরিয়েন্স আছে।
প্লিজ।
তো ওনাদের বাসার পেছনে একটা তুলা গাছ আছে।
ওনাদের বাসার পেছনে বলতে আমি বুঝিনি আসলে, উনিটা কারা?
আমার শ্বশুর বাড়ি।
আচ্ছা,
ঠিক আছে, শ্বশুর ওনাদের মানে বাসার পেছনে।
এই ঘটনাটা ওখানেরই?
হ্যাঁ, ওই ঘটনাটাই, একই জায়গারই ঘটনা।
আচ্ছা আচ্ছা।
তো ওনাদের বাসার পেছনে একটা বাজার আছে, তো বাজারের পেছনে বিশাল বড় একটা তুলা গাছ আছে। এই তুলা গাছটাকে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটছে, অনেকে প্রত্যক্ষদর্শী। তো আমি যতটুকু জিজ্ঞেস করছিলাম, আমার শ্বশুরকে তো বলছে যে একটা পীর মানে 7 পীর নাকি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল কোন এক সময়, অনেক আগের ঘটনা। তো একটা পীর ছিল অন্ধ, তো এই পীরটা নাকি যাইতে যাইতে সবাই ওই জায়গায় মাঝখানে জিরাইছিল, জিরানোর পরে উনি একটু ঘুমায় গেছিল। তো ঘুমানোর পরে সব পীর, যে আরো মনে করেন যে 6 পীর, 7 ছিল, 7 মধ্যে ওনাকে রেখে ওনারা 6 চলে গেছে। তারপরে উনি আর ওখান থেকে চলে যায়নি, ওই জায়গাটি রয়ে গেছে, ওই যে তুলা গাছটা, ওই তুলা গাছে নাকি উনি থাকে।
আচ্ছা,
তো ওই তুলা গাছে একদিন একটা ঘটনা ঘটছে। আমার শ্বশুর বাড়ির এই আমার এক চাচি শাশুড়ি ওই তুলা গাছের আশেপাশে দিয়ে মনে করেন যে পাতা ঝাড়ে না, মনে করেন যে মাটির চুলায় তো রান্না করতে হয়, পাতা ঝাড়াতে রাই না, তো শুকায় তারপর রান্না করবে। তো ওই জায়গায় ঝাড়ু দিয়ে পাতা ঝাড়তেছে আর কি।
আচ্ছা,
তো ঝাড়ার পরে ওই যে খাঁচি আছে, খাঁচির মধ্যে পাতাগুলো জমায়া, এখন খাঁচি দুই হাত দিয়ে আগাইবো, খাঁচি আর আগাইতে পারতেছে না, এরকম কেউ ধরে রাখছে।
আচ্ছা,
কেউ ধরে রাখছে, উনি অনেক চেষ্টা করতেছে বাট উঠাইতে পারতেছে না।
আচ্ছা,
তো উনি কি এখন কি কেউকে ডাক দিবে বা জোরে চিৎকার করবে? পুরোপুরি একদম টোটালি স্টপ হয়ে গেছে। তো মাঝখান দিয়ে একটা গাইবি আওয়াজ আসলো, মানে অদৃশ্য একটা আওয়াজ, কেউ দেখতে পারে না। একটা কণ্ঠ আসলো, বলল যে তুই যে এখানে যে পাতাগুলো যে নিতে আসছস, তুই কি আমার পারমিশন নিছস?
আচ্ছা,
তুই তো আমার অনুমতি ছাড়া তুই জায়গা থেকে পাতা নিতে আসছস, তো পাতা নিতে পারবি না। আচ্ছা, তাহলে আমার তো ভুল হয়ে গেছে, আমার এখন কি করতে হবে বলেন? কয় তুই কালকে ঠিক মাগরিবের আজান দেওয়ার আধা ঘন্টা আগে এই জায়গাতে এসে এক প্যাকেট আগরবাতি, দুইটা মোমবাতি দ্বারা দিয়া তুই এই জায়গা থেকে পাতাগুলো নিয়ে যেতে পারবি, তাছাড়া নিয়ে যেতে পারবি না। তারপরে তাৎক্ষণিক উনি ওই জায়গা থেকে এই কথাগুলো শুনে আসে, পরে আইসা বাসা সবার সাথে শেয়ার করে বিষয়টা, যে এরকম এরকম আমার সাথে ঘটছে। তো আমার শ্বশুর বললো যে তুমি ওই জায়গাটাতে কেন গেলা, কেন কি সে? কয় তুমি তো জানো না ওই জায়গাতে একটা পীর থাকে।
থাকে?
হ্যাঁ হ্যাঁ, এখনো থাকে। তো সবাই ওনাকে বলছে, তো জিজ্ঞেস করছে তোমাকে কি কোনো কিছু বলছে দেওয়ার জন্য? কয় হ্যাঁ। কয় ঠিক আছে তাহলে তুমি ঠিক ওই টাইমে কালকে এই জিনিসগুলো দিয়ে আসবা।
আচ্ছা।
তো আমার চাচি শাশুড়ি তাৎক্ষণিক ওই জায়গায় গিয়ে ক্ষমা টমাচ্ছে ওই জিনিসগুলো দিয়ে আসছে, তারপরে উনি ওই জায়গা থেকে পাতা নিয়ে আসছে। তো ওই গাছটাকে কেন্দ্র করে অনেক ঘটনাই আছে। ওই গাছে মনে করেন যে এমন কোন লোক আছে যে মানত করে, ঠিক আছে, যে আমার এই সমস্যাটা সমাধান হয়ে গেলে আমি জায়গাতে শিনি দেব, মোমবাতি বা কোনো মুরগি টুরগি বিসর্জন দিব আর কি জায়গাতে। তো ওনার মনে আসা যদি পূরণ হয়ে যায় তাহলে ওই জায়গাতে এগুলো দিয়ে দেয়। অনেকের হয়েছে।
আচ্ছা, তো এখনো এই জিনিসটা চলছে?
হ্যাঁ, এই জিনিসটা চলছে। মানে ওনার অনুমতি ছাড়া ওই জঙ্গল থেকে একটা বাস তো দূরের কথা, একটা পাতা পর্যন্ত কিছুই আনা যায় না।
এই ঘটনাটা একটা অদ্ভুত ঘটনা, যদিও এটার মধ্যে হয়তো সেরকম ভাবে ভুতুড়ে কিছু আছে বলে আমি বলবো না। তবে একটা জিনিস কি, মানে প্রত্যেকজনের আলাদা সময় থাকে, আলাদা জায়গা থাকে, আলাদা অবস্থান থাকে। তো আমি আমার শ্রোতা বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা এই ধরনের ঘটনাগুলো শুনে যেন মনের আশা পূরণ করতে ছুটে চলে যাবেন না কোথাও। এখানে প্রত্যেকজনেরই জায়গা থাকে, এবং সত্যিকারের যারা এই ধরনের ক্ষমতা রাখে কোনো একটা কিছু দেয়ার বা নেয়ার বা কোনো একটা কিছু বাধা দেয়ার, তারা কিন্তু মানুষ বুঝেই কাজটা করে। আপনি যত দূর থেকে ছুটেই যান কোনো লাভ নেই। তাদের হৃদয়ে যদি কোনো কারণে ভালোবাসা জন্মায় আপনার জন্য, তাহলে হয়তো তারটা কার্যকর হয়। সো এই ধরনের ঘটনা শুনে আপনারা ইনফ্লুয়েন্সড হবেন না। যাই হোক, হৃদয়, আমার মনে হয় অনেকগুলো ঘটনা আমরা শুনলাম তোমার কাছ থেকে। এছাড়া আর কি কোনো ছোট ঘটনা আছে?
আর ছোট একটা ঘটনা আছে, সেটা হলো যে আমার বাবার সাথে ঘটছে। তো একদিন আমার বাবার এই চাচাতো ভাইয়ের বিয়ে ঠিক হয়। তো আমার দাদা আব্বাকে বলে যে তুই আজকে রাত্রে এক কাজ কর, রাত্রে গাড়িতে নসুন্দি চলে যা।
আচ্ছা আচ্ছা।
তো ফুবু বাড়িতে চলে যা, পূজায় গিয়ে সবাইকে দাওয়াত দিয়ে পরের দিন সকালবেলা নিয়ে আস। তো তাৎক্ষণিক পর্যায়ে আমার বাবা দাদার কথা মতো রওনা দিয়ে দেয়। ঘটনাটি মনে করেন যে ঘটে আজ থেকে প্রায় 1980-82 এরকম সাল।
অনেক আগে,
অনেক আগে ঘটনা।
তখন
মনে করেন যে নাইট কোর্স চলতো বাস।
আচ্ছা।
রাত্রে নাকি একটা গাড়ি ছিল, তো ওই গাড়ি দিয়ে উনি রওনা দেয়। তো নসুন্দ্বীপ পৌঁছায় যায় রাত্রে। তো পৌঁছানোর পরে তো ওই জায়গায় একটা বাজার আছে, বাজারটার নাম হলো আপনার বগাদি বাজার।
আচ্ছা।
ওই বগাদি বাজারের নামে, তো নামার পরে ওই জায়গা থেকে কিছু দূর এই মিনিমাম আধা ঘন্টা রাস্তা হাঁটতে হয়।
আচ্ছা।
তো উনি রাস্তা হাঁটতেছে, তো হাঁটতে হাঁটতে তো পাশে ছিল এক কবরস্থান, তারপরে আর পাশে হলো আরেক শ্মশানঘাট।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ছোট্ট একটা বিরতির সময় হলো আবারও, মাত্র 4 মিনিটের বিরতি। আমরা ডরের একেবারে শেষ ভাগে ফিরছি একটু পরেই। শুনছেন আপনি ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর
মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
রাতের গভীরে পৌঁছে গেছি আমরা। 4 মিনিট পর ডরের শেষ ভাগে আমন্ত্রণ। ডরের 64তম পর্ব নিয়ে আমি আর সি চিত্রিয়া রয়েছে আপনার সঙ্গে। আমার টিমকে স্পেশালি থ্যাংকস। অন দ্য স্পট থেকে সুমন ও রেহান, এবং সাউন্ডে রয়েছে লোবান। আর আজকে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন তাদেরকে আমরা স্পেশালি আরো একবার থ্যাংকস জানাবো, অনেক, সোহান এবং হৃদয়, আপনাদের তিনজনকে। প্রিয় শ্রোতা, আগামী সপ্তাহে যদি এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করতে চান, ফোন করবেন আমাদেরকে। ফোন নম্বরটি হচ্ছে 09-613-892-892। আবার বলছি 09-613-892-892। Again, back to the story.
তো ওই গাড়ি দিয়ে উনি রওনা দেয়। তো নসুন্দ্বীপ পৌঁছায় যায় রাত্রে। তো পৌঁছানোর পরে জায়গায় একটা বাজার আছে, বাজারটার নাম হলো বগাদি বাজার।
আচ্ছা।
ওই বগাদি বাজারের নামে, তো নামার পরে ওই জায়গা থেকে কিছু দূর এই মিনিমাম আধা ঘন্টা রাস্তা হাঁটতে হয়।
আচ্ছা।
তো উনি রাস্তা হাঁটতেছে, তো হাঁটতে হাঁটতে তো পাশে ছিল এক কবরস্থান, তারপরে আর পাশে হলো আরেক শ্মশানঘাট, মানে দুইটার মাঝখান দিয়ে কি রাস্তা গেছে। তো উনি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেছে, তো সামনে ছিল একটা বাজার। তো বাজারে ওদিকে মানে বাজারটা ক্রস করবে, তো দেখে যে ওই জায়গা থেকে একটা বাঁশ, বিশাল আকৃতি একটা বাঁশ মাটিতে পড়ে দিচ্ছে।
আচ্ছা।
তো উনি এটা দেখে সামনে যাইব না পিছিয়ে যাইব, ওই জায়গাটি থো লেগে দাঁড়ায় গেছে।
আচ্ছা।
তো ভয় পেয়ে গেছে সাথে সাথেই। তো উনি এই জায়গায় দাঁড়িয়েছে। তো এর দুই থেকে তিন মিনিট পরে প্রায় চার থেকে পাঁচজন লোক প্রায় মনে করেন আট থেকে দশ ফুট লম্বা,
আচ্ছা
বিশাল আকৃতির লোক,
স্বাভাবিক মানুষ হচ্ছে যথেষ্ট,
হ্যাঁ যথেষ্ট লম্বা, সবগুলো ছিল নাকি সাদা কাপড়, সাদা কাপড়ের পরনে ছিল, একজনের কাপড় থেকে নাকি যে আলোকিত ভাবে উজ্জ্বলতা সৃষ্টি হইতেছে।
আচ্ছা আচ্ছা।
তো আমার বাবাও ওনাদেরকে দেখতেছে, তো আসতে আসতে
আর ওনারা আপনার বাবাকে দেখতে পাচ্ছেন,
ওনারা এরকম ভাবে নাকি আব্বার দিকে তাকাইতেছিল যে ওনারা নাকি আব্বাকে খেয়াল করতেছে না।
আচ্ছা, মানে দেখেও না দেখার একটা
ভান করতেছে ওনাদের মাধ্যমে যে কথাবার্তা যেগুলো হইতেছে আমার বাবা নাকি কথাগুলা বুঝতেছে না।
আচ্ছা আচ্ছা।
ওনারা নিজেরাই কথা বলতেছে। তো ওনারা দেখলো যে আব্বা দেখলো যে ওই যে বাস যে ফালানো ছিল ওটার ওনারা ওইটার কাছে যাওয়ার আগে বাস নাকি সাথে সাথে উইচা গেছে।
আচ্ছা,
সাথে সাথে উইচা জায়গা মতো চলে গেছে। তো ওনারা ওই বাজারটা পাড়ায় যাওয়ার পরে আব্বা কি করছে তো সাহস দেখায় ওনাদের পিছে পিছে ওই চলে গেছে। তো চলে যাওয়ার কতক্ষণ পরে ছিল ওই জায়গার দিকে ছিল দুইটা রাস্তা, একটা রাস্তা গেছিল আপনার একটা গ্রাম ছিল আর পাশে ছিল আমার বাবার ফুফুর বাড়ি। তো ওনারা ওই গ্রাম দিয়ে চলে গেছে। তো বাবা কোনো কারণে হয়তো বসে তো পিছনের দিকে তাকাইছিল, তাকায় যখন সামনের দিকে তাকাইছে দেখে ওনারা নাই। একটা মানুষ যদি ভাইয়া দৌড়ো দেয় তাহলে নাকি দেখাও যায়,
তাও তো এত বড় রাস্তা এত সহজে
রাস্তায় পা হওয়ার কোনো কথা নেই। বাবা ওই জায়গাতেই একদম স্তব্ধ লেগে দাঁড়িয়ে গেছি। যাই হোক, ওই জায়গায় দুই তিন মিনিট ওয়েট করছে, ওয়েট করার পরে সাথে সাথে বাসায় চলে গেছে। বাসায় গিয়ে রাত্রে ওনার পুকুরে বলছে যে এরকম এরকম ঘটনা ঘটছে। তো ওনার পুকুর বলছে যে তত্ত্ব এত রাত্রে আসার কোনো কথা ছিল না, বলে যাই হোক কোনো একটা কারণে তোর আসতেছে, তো বাবা এই ধরনের ভুল আর নেক্সট টাইম করিস না, এই জায়গায় অনেকেই ভয় পেয়ে মারা গেছে। ওই যে রাস্তার মোড়টা ছিল বাজারে ওই জায়গাতে নাকি প্রায় প্রায় অনেক লোক দেখা গেছে যে মৃত অবস্থায় ঘুরে রয়েছে, কি কারণে কি মারছে না কি কি আসে এসে।
অনেক সময় মনের জোরের উপরও ডিপেন্ড করে, আপনার বাবা যে জিনিসটা দেখেছে সেই জিনিসটাই হয়তোবা ভীতু প্রকৃতির কেউ দেখলে হয়তোবা ওখানে সেন্সলেস হয়ে যেত, কিংবা সেন্সলেস হচ্ছে বড় পর্যায়ে গেলে যেটা বলছেন যে মৃত্যুর মতন ঘটনা ঘটে যেতে পারে, স্ট্রোক করে ফেলতে পারে মানুষ ভয় থেকে। তো এই ধরনের ঘটনা ঘটে, আর তাই রাত বিরেতে চলাফেরা করার সময় আমাদের মনে সাহস যদি না থাকে সেই ক্ষেত্রে অতিরিক্ত
বাবা প্রচন্ড সাহসী একটা মানুষ,
এই কারণেই হয়তো ওনার ক্ষেত্রে কিছু হয়নি। যাই হোক হৃদয়, আমরা অনেক অনেক অদ্ভুত এবং সুন্দর কিন্তু ভয়ঙ্কর কিছু ঘটনা তোমার কাছ থেকে শুনলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ডট টিমে আবার এসে এত কিছু শেয়ার করার জন্য,
ধন্যবাদ ফ্রেন্ড আমাকে আবারও সুযোগ করে দেওয়ার জন্য।
শেষ পর্যন্ত আজকের অতিথিদের এক্সপিরিয়েন্স মোটামুটি আমরা সবই শুনে ফেললাম, জানি না কারো কোনোটা বাদ পড়ে গেছে কিনা। একটা জিনিস বাদ পড়েছে, সেটা হচ্ছে এখন পর্যন্ত দোস্ত আমাদের অতিথিরা কিংবা যারা শুনছে তারা কিন্তু কেউ জানে না আমরা আজকে এই বট গাছে ভরা একটা স্পটে কেন এসেছি।
আসলে না জানানোর কারণ আছে, যদি খুব আগেই জানানো হয়ে যেত তাহলে হয়তো বা খুব মানে কমফোর্টেবল ভাবে নিজেদের স্টোরি গুলো বলতে পারতো না। এবং এটা তো তুই স্বীকার করবি, আশা করি এখানে যারা আছে সবাই স্বীকার করবে যে এই স্পটটা দেখতে কিন্তু একটা ছমছমে ভাব আছে। যদিও দিনের বেলা এটা দেখলে খুবই সুন্দর মনে হবে, যেহেতু একটা খেলার মাঠ আছে এবং আমরা যেই বটগাছগুলোর এখানে বসেছি এর থেকে কিছু দূরেই কিন্তু একটা লঞ্চ ঘাটও আছে দেখা যাচ্ছে। আর ডট টিম যেটা খোঁজ পেয়েছিল এখান থেকে যে এই যে গাছগুলো আছে অনেক আগে বলতে আজ থেকে প্রায় 20-25 বছর আগেও এই ঘটনাগুলো খুব ফ্রিকোয়েন্ট ঘটতো, এখন অনেকটাই কমে গেছে। ঘটনা ঘটতো কি এরকম, রাতের বেলা যখন লঞ্চের প্রচলন ছিল এই রুটটাতে, লঞ্চে যখন মানুষ আসতো রাতে নামতো তো বাড়ি যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের জিনিস দেখতে পেতো এই বট গাছগুলোর নিচে, বট গাছগুলোর আশেপাশে,
মানে এই পথ দিয়ে যাওয়ার সময়
অথবা কখনো কখনো যে বট গাছের উপরেও কিছু হয়তো বসে আছে এবং নিচে কিছু বসে আছে, কান্নাকাটি করছে এবং ডাকছে। এই বট গাছগুলোর পাশ দিয়ে কিন্তু একটা রাস্তাও গেছে, এখন রাস্তাটা অনেকটাই উন্নত হয়ে গেছে এবং উন্নত হলেও রাতের বেলা খুব একটা যান চলাচল নেই,
অবশ্যই না।
এবার চিন্তা করে দেখ আজ থেকে 15-20 বছর আগে আরো কতটা ব্যাকডেটেড ছিল,
মানে আজকে থেকে 20 বছর আগে ইন দ্যাট কেস ইট ওয়াজ নট জাস্ট আ স্পট, ইট ওয়াজ আ ডার্ক স্পট,
রাইট। সো এইখানে আসার উদ্দেশ্য হলো শুধু এই দেখার মধ্যেই বিষয়টা সীমাবদ্ধ থাকে না, আমরা যতটুকু জেনেছি যে এই বটগাছতলায় নাকি কয়েকজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং কেউ জানে না যে কিভাবে তারা মারা গেছে, হয়তো ভয় পেয়ে মারা গেছে, হয়তো বা এমনও হতে পারে কেউ মানে শত্রুতা করেও কিছু করেছে, বাট এই ধরনের কোনো ধরনের কোনো সিমটম পাওয়া যায়, খুব অ্যাবনর্মাল মৃত্যুর কিছু ঘটনা ঘটেছে এবং সেই জন্যই হচ্ছে কি মানুষজন
এখনো পর্যন্ত খুব মানে ভয়ের সাথে আর কি চলে এই জায়গাগুলো দিয়ে, বিশেষ করে রাতের বেলা। এবং গাছগুলো কাটার ব্যাপারও এখনো কেউ কিছু ভাবে নাই, কারণ কে জানে আবার এগুলো কাটতে গিয়ে আবার কোন ধরনের
বিপদ হয়ে পড়ে। আসলে কি বলবো দোস্ত, একটা জিনিস আমার মনে হয়, এই জায়গাটাতে যখন আমরা আসছিলাম ঢুকার সময় আমার একটা গাট ফিলিংস বলে একটা ব্যাপার আছে, মানুষের মাঝে মাঝে কিন্তু হঠাৎ একটা ফিলিংস হয় যে আল্লাহ মানে কোনো প্রবলেম নাই তো সামনে। আমার কথা হচ্ছে এই ধরনের জায়গাগুলোর ক্ষেত্রে আমাদের শ্রোতারা বা আমাদের সাথে এখন যারা আছে, তুই আমি আমাদের সবারই মনে হয় ওই ফিলিংসটাকে পাত্তা দেওয়া উচিত, তাই না? কারণ অনেক সময় কিন্তু একটা জায়গা দেখেই কেমন যেন একটা ফিল হয়। যেমন আমি কিন্তু তোর এই ব্যাপারটা, এই যে স্টোরিটা তুই আমাকে একটু বললি এই ঘটনা রিলেটেড, এটা কিন্তু আমরা কেউ জানতাম না, কিন্তু প্রত্যেকজনই কিন্তু আসার পরে উই ফেল্ট সামথিং অড, একটা ফ্রিকি ভাব, একটা ক্রিপি অ্যাটিটিউড কিন্তু আসে। সো আই ডোন্ট নো হোয়াট টু সে।
এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই ঘটনাটা নিয়ে একবার আমি ইনবক্সও পেয়েছি, আমার পেজে একজন ইনবক্স করেছিল যে তারা কয়েকজন বন্ধু, দুই তিনজন বন্ধু একটা মোটরসাইকেলে করে রাতের বেলা কোনো এক কারণে, হয়তো গভীর রাতে 12টা 1টার দিকে হয়তো যাচ্ছিল রাস্তা দিয়ে, হঠাৎ করে তাদের মোটরসাইকেলটা স্টার্ট বন্ধ হয়ে যায়। তো বন্ধ হয়ে যাওয়ার পরে তারা একটু বুঝার চেষ্টা করেছিল কি হয়েছে। তো যখনই এটা দেখার চেষ্টা করেছিল এবং ওই স্পটটার কাছাকাছি তাদের মোটরসাইকেলটা নষ্ট হয়েছিল, তো তারা তিনজনও মানে দেখেছে নাকি যে এখানে কেউ একজন বসেছিল এবং কেউ সাহস করে খুব একটা আগায়নি, এবং এক পর্যায়ে তারা এই পরিমাণ ভয় পেয়ে গেছিল তারা সিদ্ধান্ত নিয়েছে মোটরসাইকেল রেখেই চলে যাবে।
এই ঘটনাটা কবে?
এই ঘটনাটা আজ থেকে 2-3 বছর আগের ঘটনা,
কোয়াইট রিসেন্ট। স্পটের ডেসক্রিপশন অনুযায়ী কিন্তু আমি ধরে নিয়েছিলাম যে হয়তো লাস্ট 7-8 বছর ধরে তেমন কিছু হয়নি, বাট আমরা যদি 2-3 বছরের মধ্যে এরকম কাহিনী ঘটে থাকে, সো অ্যাকচুয়ালি এটা এখনো ডার্ক স্পট ইট
ওজ রাইট। এবং যে কেউ রাস্তাটা দেখলেই বুঝা যায় একদম সুনসান নীরব একটা রাস্তা। তো এরকম রাস্তা দিয়ে যদি আপনি কখনো রাতের বেলা যেতে হয়, আপনি নির্ঘাত ভয় পাবেন সেখানে কিছু ঘটুক আর না ঘটুক। তবে আমরা ঘটেছে বলেই এসেছিলাম আমরা যতটুকু জানি, এবং আমরা আশা করি আমাদের সাথে না ঘটুক, যদিও ঘটে নাই এখনো পর্যন্ত, আর কিছু কিছু যেটা ঘটেছে এটা আপনাদের পর্যন্ত আমরা পৌঁছাতে দেইনি। তো যাই হোক, এই ছিল এই স্পটটার ঘটনা, যেই জন্য আমরা সবাই আজকে এখানে এসেছি।
তাহলে দোস্ত, আজকে এই জন্যই আমরা এখানে এসেছি, আর আরো একটা কারণ ছিল এখানে আসা, সেটা হচ্ছে আমাদের অতিথিদের অভিজ্ঞতাগুলো সবার সাথে শেয়ার করা। সবই যখন শেষ হয়ে গেছে, সো লেটস মুভ, চল আজকের মতন আমরা তাহলে ভাগি এখান থেকে।
ওকে, আজকের মতো ভাগি, এবং সামনের সপ্তাহে কোনো একটা আবার এরকমই কোনো কিছু জায়গায় কথা হবে আপনাদের সাথে।
শেষ করছি আজকের মতো, তবে এখানেই শেষ নয়, আরো একটি বৃহস্পতিবারের অপেক্ষায় থাকুন। ঠিক রাত 11:20 আমি আরজে কিবরিয়া আরো একটি অসম্ভবকে আপনাদের সামনে উপস্থাপন করব। বিশ্বাস এবং অবিশ্বাসের ঊর্ধ্বে উঠে যারা এই ঘটনাগুলোকে মনে স্থান দিয়ে ভয়ের স্বাদ নিতে চান, তাদের জন্য অপেক্ষা মাত্র 7 দিনের। দরের 65তম পর্বের আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। স্পেশালি থ্যাংকস টু Grand Mr. Mango Candy, thanks to my team, Loban, Shumon, Orehan, এবং সবার পক্ষ থেকে আমি আরজে কিপ্রিয়া বলছি শুভরাত্রি।